بسم الله الرحمن الرحيم. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه، أما بعد، أحبتي في الله، السلام عليكم ورحمة الله وبركاته.
وعليكم السلام ورحمة الله وبركاته.
আমি আমরা গত দার্সে যেটুকু আলোচনা করছিলাম আমার যেটুকু সেটুকু হচ্ছে সম্ভবত আমরা ومن الإيمان بالله الإيمان بما وصف به نفسه في كتابه ووصفه به رسوله محمد صلى الله عليه وسلم من غير تحريف ولا تعطيل ومن غير تكييف ولا تمثيل تفسير بوري أمر على جنة كورسلام جاء الله ربوري إيمان الله سبحانه وتعالى جيتا جيش مستو صفات আসম এবং সিফাত বর্ণনা করেছেন সেগুলোর উপরে ইমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মগল গুণাবলীর কথা বলেছেন সেগুলোর উপরে ইমান পোষণ এবং তাতে কোন পরিবর্তন ছাড়া এগুলোকে অনর্থক সাব্যস্ত করা ছাড়া এগুলোর কোন আকার নির্ধারণ ছাড়া এগুলোর কোন সাদৃশ্য নির্ধারণ ছাড়া এই ছিল আলোচনার মূল বিষয়বস্তু। তো এই আলোচনা থেকে আমরা আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে মিন গায়রি তাহরিফ সম্পর্কে আলোচনা করেছি যে কোন রূপ পরিবর্তন ছাড়া। তো এখানে আমরা যে প্রসঙ্গে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে মিন গায়রি তাহরিফ অর্থাৎ কোন রূপ পরিবর্তন ছাড়া তাহরিফ শব্দ বলছেন এবং অনেক সময় দেখা যায় যে আরো অন্যান্য আকীদার কিতাবে তাহরিফ শব্দের পরিবর্তে তাউইল শব্দের ব্যবহার হয়েছে। তো এখানে মানে তাউইলের পরিবর্তে তাহরিফ শব্দের ব্যবহার কেন করলেন সেটার কারণ আমরা যেগুলো বর্ণনা করেছি এবং এর উদাহরণ দিয়ে দিয়েছিলাম অনেকগুলো। তো এর মধ্যে আরেকটা কি হইল কি যে তাউইল অনেক সময় ভালো হয় কোন সময় মন্দ হতে পারে যখন কোন দলিলের কারণে স্পষ্ট এবং বিশুদ্ধ কোন দলিল থাকলে কোন শব্দকে তার বাহ্যিক অর্থটাকে বাদ দিয়ে অন্য অর্থ গ্রহণ করা যায় সেটা অর্থ হইল কি তাও সেটাকে তাউইল বলে। এখানে নিষিদ্ধ করা হয়েছে তাহরিফকে পরিবর্তনকে। তাউইল যেহেতু কখনো এটা ভালো হয়ে থাকে ভালো হতে পারে যেমন যদি এর সপক্ষে কোনো দলিল থাকে তাহলে সেটা ভালো হয় কিন্তু তাহরিফের পক্ষে কোনো দলিল থাকে না। তাউইলের আমরা যে উদাহরণ দিয়েছিলাম তার মধ্যে যেমন ফাইজা কারাতাল কোরআন ফাস্তাঈজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই আয়াতেও একটু তাউইল করা হয়েছে। এই তাওটা করা হয়েছে নির্দিষ্ট দলিলের সুস্পষ্ট দলিলের ভিত্তিতে যার কারণে এটা তাহরিফ না কারণ আয়াতের বাহ্যিক অর্থ হচ্ছে ফাইজা কারাতাল কোরআন যখন তোমরা কোরআন পড়বে অর্থাৎ কোরআন যখন পড়া শেষ হবে তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। কিন্তু আসলে আমরা কোরআনে করিম তিলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ পড়ি কিন্তু আয়াতের বাহ্যিক অর্থটা পড়ার শেষে বলার কথা বলছে। তো এই আয়াতের তাউইলটা আমরা এই কারণেই যে এখানে ফাইজা কারাতা যে পড়ায় পড়ে নিবে এই যে কথাটা এই কথাটার এই কথাটাকে আমরা এই তার বাহ্যি করতে ব্যবহার না করে তার অন্য একটা অর্থ আমরা গ্রহণ করছি এবং সেটা হচ্ছে ইজা আরাদতা আন তাকরা যখন তুমি কোরআনে করিম পড়ার তেলাওয়াত করা করতে চাইবে অর্থাৎ শুরুতে যখন তুমি কোরআনে করিম তিলাওয়াত করতে চাইবে তখন আস্তাঈজ বিল্লাহ শাইতানির রাজিম তখন শয়তান শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। আমরা এইটা এই যে বাহ্যিক অর্থটাকে বাদ দিয়ে তার অন্য অর্থ গ্রহণ করলাম কেন কারণ আমরা সুন্নাহ থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে আমরা এইটুকু জেনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে করিম তিলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতেন। তো এই আয়াতটা যদিও তার বাহ্যিক অর্থ যেটা বুঝাচ্ছে সেটাকে আমরা বা প্রকৃত অর্থ যেটা রসুলের সুন্না দ্বারা প্রতিষ্ঠিত এবং প্রমাণিত সেটাকে আমরা গ্রহণ করেছি। এই হলো এটা হলো তাউইল এবং এই তাউইল এটা সাহি এবং এটা প্রশংসনীয়। ঠিক এইভাবে যেমন আমরা দেখি যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টয়লেটে প্রবেশ করতেন তখন তিনি আউযু বিল্লাহি মিনাল খুসি ওয়াল খাবাইস এই দোয়া করতেন। তো এখানে হাদিসের মধ্যে যে কথাটা এসেছে সেটা হলো ইজা দাখাল আল খালা, যখন টয়লেটে প্রবেশ করতেন, এতে মনে হয় এই এর বাহ্যিক অর্থটা থেকে মনে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে ঢুকে দোয়া করেন। কিন্তু আসলে এখানে যেহেতু টয়লেট এটা ওইখানে আল্লাহর জিকিরের জায়গা না, আল্লাহকে স্মরণ করার দোয়া পাঠ করার জায়গা ওইখানে জায়গা টয়লেট না, তো এই কারণে আমরা তার বাহ্যিক অর্থটাকে বাদ দিয়ে অন্য একটা অর্থ গ্রহণ করছি, এবং সেটা হলো যে ইজা দাখাল আল খালা, যখন টয়লেটে প্রবেশ করতেন, এর অর্থ হলো যখন টয়লেটে প্রবেশ করার ইচ্ছা পোষণ করতেন, মানে যখন টয়লেটে করতে যেতেন, মানে টয়লেটে ঢুকার আগেই ওই দোয়াটা পড়ে নিতেন, আউযুবিল্লাহি মিনাল খুবুতি ওয়াল খাবাইস। তো এই যে আমরা তার বাহ্যিক অর্থটাকে বাদ দিয়ে অন্য আরেকটা অর্থ গ্রহণ করলাম, এটা হলো কি এক ধরনের তাবিল? এটা কেন তাহরিফ না, এটা হলো কি তাবিল? এই কারণে যে এর পক্ষে সুস্পষ্ট দলিল আছে, আর সে দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা সেটা প্রমাণিত। এর জন্যই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে আমরা আল্লাহর নামের কোন তাহরিফ করব না, অর্থাৎ পরিবর্তন করব না, তার বাহ্যিক বা শব্দের কোন রূপ পরিবর্তন করব না। হ্যাঁ, তাবিল শব্দ এই কারণে ব্যবহার করেননি যে তাবিল মাঝে মধ্যে এটা ভালো হয়, এটা প্রশংসনীয় হয়ে থাকে, মাঝে এটা অনেক সময় এটা অ্যাকসেপ্টেবল হয়, সবসময় এটা রিজেক্টেবল হয় না, কিন্তু তাহরিফটা পরিবর্তনটা আল্লাহর আসমা এবং সিফাতের পরিবর্তন, শাব্দিক পরিবর্তন, অর্থের অর্থগত পরিবর্তন, এটা সবসময় প্রহিবিটেড, নিষিদ্ধ। এরপরে যে কথা যে আসমা এবং সিফাতের ক্ষেত্রে যেভাবে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক বর্ণিত রয়েছে, আমরা ঠিক সেভাবে এগুলোর উপরে ইমান রাখবো, তাতে কোনো তাহরিফ করব না, বলা তাতিল, এবং সেগুলোকে আমরা অর্থহীন বা গুণহীন করব না, অনর্থক সাব্যস্ত করব না। হ্যাঁ, তাতিলের অর্থ হল কোন জিনিসকে খালি করে দেয়া, তাতিলের অর্থ হল কোন জিনিসকে খালি করে দেয়া, হ্যাঁ, এটাকে বাতিল ঘোষণা করা, পরিত্যক্ত ঘোষণা করা, এইটাকে অনর্থক সাব্যস্ত, এই হলো কি তাতিলের শাব্দিক অর্থ। এর থেকেই কোরআনে কারীমের সূরাতুল হজ এর 45 নম্বর আয়াত, বিইরিন মুআত্তালাতিন ওয়া কসরিন মাশীদ, বিইরিন মুআত্তালা, এই তাতিল থেকে মুআত্তালা শব্দ, এখানে বিইরিন মুআত্তালা এর অর্থ হচ্ছে পরিত্যক্ত কুয়া, বিইরিন মুআত্তালা পরিত্যক্ত কুয়া, যে কুয়া বাতিল বলে ঘোষিত। তো তাতিল আল্লাহর আসমাকে তাতিল করা, আল্লাহর আসমা সিফাতকে তাতিল করা যাবে না, সেটাকে বাতিল করা যাবে না, সেটাকে যে যে গুণ বা যে অর্থটা বুঝাচ্ছে সেই গুণ সেটাকে সেই গুণ মুক্ত করা যাবে, অর্থাৎ আল্লাহর কোন নাম বা কোন গুণাবলীকে বাতিল সাব্যস্ত করা যাবে না, এটা যেভাবে যে অর্থ বুঝাচ্ছে তার সেই অর্থটাই গ্রহণ করতে হবে। আহলে সুন্নাহ ওয়াল জামাত তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন নাম কোন সিফাতকে তারা বাতিল করেন না বা অনর্থক সাব্যস্ত করেন না, এটাকে অস্বীকার করেন না, বরং এগুলোকে বিশ্বাস করেন, এগুলোকে স্বীকার করেন, যেভাবে এগুলোর বর্ণনা আল্লাহর পক্ষ থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, ঠিক সেভাবে এগুলোর উপরে ঈমান রাখেন, এগুলোকে স্বীকার করেন। এখন যে তাতিল এবং তাহরিফ, এই দুইটার মধ্যে পার্থক্য কি? তাহরিফ এবং তাতিল এই দুইটার মধ্যে পার্থক্য হলো যে তাহরিফ হচ্ছে যে শব্দের তার বাহ্যিক অর্থটাকে বাদ দিয়ে, বাহ্যিক যে সঠিক অর্থ সেই সঠিক অর্থকে বাদ দিয়ে একটা ভুল অর্থ গ্রহণ করা, এটা হলো কি তাহরিফ। শব্দের অর্থের পরিবর্তন কিংবা শব্দের শাব্দিক পরিবর্তনের মাধ্যমে তার বাহ্যিক প্রকৃত সঠিক অর্থটাকে বাদ দিয়ে ভুল অর্থ গ্রহণ করা, সেটাই হচ্ছে তাহরিফ। আর তাতিল হল যে শব্দের অর্থটাকে একই করে দেয়া, বিলুপ্ত করে দেয়া, ওই অর্থটাকেই বাদ দিয়ে দেয়া, এর মানে কোনো বিকল্প কিছু গ্রহণ না করা। তাহরিফ এবং তাতিলের মধ্যে পার্থক্য এটুকু যে তাহরিফ হচ্ছে যে শব্দের তার বাহ্যিক অর্থটাকে বাদ দিয়ে, বাহ্যিক সঠিক অর্থটাকে বাদ দিয়ে একটা ভুল অর্থ গ্রহণ করা, আর তাতিল হচ্ছে যে ভুল শুদ্ধ কোনটাই না, সব অর্থ বাদ দিয়ে দেয়া, ওই শব্দের অর্থটাকে বাতিল সাব্যস্ত করে বাতিল করে দেয়া, এটাই হচ্ছে তাতিল। তো যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইত্তিফাত সম্পর্কে বলা হয়েছে বাল ইয়াদাহু মাবসুতাতানি, যে আল্লাহর দুই হস্ত প্রসারিত। তো এখানে এই যে ইয়াদাহু দুই হস্ত, হস্ত বলতে যেটুকু বোঝানো হচ্ছে তার বাহ্যিক অর্থ হচ্ছে হাত, এটি তার সঠিক অর্থ। কিন্তু যারা তাহরিফ করে সেটা তারা ওই ইয়াদের যে বাহ্যিক অর্থ হাত, ওই হাতে হাত অর্থটাকে গ্রহণ না করে তারা একটা ভুল অর্থ অর্থাৎ সেটাকে আল্লাহর শক্তি বা এই ধরনের একটা অর্থ গ্রহণ করে। তো এই সঠিক অর্থকে বাদ দিয়ে ভুল অর্থ গ্রহণের নাম হল তাহরিফ। আর মুআত্তিলা সম্প্রদায় যারা যারা আল্লাহর সিফাত গুণাবলীকে যারা বাতিল করে দেয়, তারা বলে যে এখানে হাত বলতে কিছু নেই। এরা ওই শক্তিও এটা দিয়ে কি বলে না যে এখানে ইয়াদের অর্থ শক্তি, হাতের অর্থ হলো শক্তি, এটাও বলে না, আবার হাতের অর্থ হাত সেটাও বলে না। তারা ওই অর্থটাকে, ওই শব্দটাকে তারা কি করে অর্থহীন করে দেয়। একজন আহলে সামা যারা, তাদের আকীদা হচ্ছে আল্লাহর আসমা এবং সিফাতের ক্ষেত্রে যে তারা তাহরিফও করেন না, তাতিলও করেন না, বরঞ্চ এগুলা যেভাবে বর্ণনা এসেছে আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে, সেভাবেই সেটাকে গ্রহণ করেন। কারণে কখনো আহলে সুন্নাতের ওয়াল জামাতের উপরে বা সালাফদের যে তরিকা বা তাদের যে মানহাজ, এর উপরে অনেকে বশত বা অজ্ঞতা বশত এই ধরনের ক্লেম করে যে সালাফরা তারা যে আল্লাহর আসমা এবং সিফাতের ক্ষেত্রে বলেন যে এগুলো আল্লাহ জানেন, এটাকে বলা হয় তাহরিফ। কোন জিনিসকে বা কোন বিষয়কে, বিষয়ের জ্ঞান সম্পর্কে ওইটাকে আল্লাহর কাছে ছেড়ে দেয়া যে এটা আমরা জানি না, এটা আল্লাহ জানেন। তা সালাফদের উপরে এই ধরনের ক্লেম, এটা আসলে যারা করে তারা অজ্ঞতা বশত করে কিংবা ইচ্ছাপূর্বক জেহালতের কারণে হয়তো সেটা করতে পারে, অথবা এটা তাদের প্রতি হিংসা বা বিদ্বেষ পোষণ বশত তাদের প্রতি ক্লেম করে। প্রকৃতপক্ষে মুফাউজা হচ্ছে মুফাউজা সম্প্রদায়। মুফাউজা তাফউজ শব্দের অর্থ হল কোন বিষয় বা কোন বিষয়বস্তুকে আল্লাহ ছেড়ে দেয়া, যে ওই সম্পর্কে আমরা কিছু জানি না, ওইটা আল্লাহ জানেন, এটা এই এই অর্থ হয়ে লাগি তাফউজ। এবং সেখান থেকেই কোরআনে করিমের ওই যে আয়াতে বলা হয়েছে উফাউয়িদু আমরি ইলাল্লাহ, উফাউয়িদু আমরি ইলাল্লাহ, আমি আমার যাবতীয় আমার সবকিছু আমার বিষয় আল্লাহর হাতে ছেড়েছি, আল্লাহর কাছে ন্যস্ত করে দিচ্ছি, আল্লাহই জানেন সেটা আমার জন্য কোনটা ভালো কোনটা মন্দ। হ্যাঁ, এই যে তাফউজ। তো সালাফে সালেহীন রাহিমাহুমুল্লাহ আজমাইন এবং আহলুস সুন্নাহ যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাদের আকীদা হচ্ছে যে আমরা এটুকু জানি যে আল্লাহর আসমা এবং সিফাত আছে, এবং সেই সিফাতের যে বাহ্যিক যে অর্থটা, সেই অর্থটা সম্পর্কে আমরা জানি, কিন্তু এর কাইফিয়ত, এটা কিভাবে, কেমন, এটার আকার কি, সে সম্পর্কে আমরা কিছু না কিছু জানি না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এইটা আর মুফাউজা হলো তারা, তা বলে যে এখানে ইয়াদের অর্থ কি আমরা কিছুই জানি না, আল্লাহই জানেন। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআত, বিশেষ করে আপনারা খেয়াল করবেন যে এখানে মুফাউজা সম্প্রদায় এবং আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার মধ্যে যে ডিফারেন্সটা, মুফাউজা সম্প্রদায় তারা বলে যে যেমন আল্লাহর হাত, আল্লাহর শোনা, আল্লাহর দেখা, এই সমস্ত এই যে সিফাতগুলা, এই যে গুণগুলা রয়েছে, এই গুণগুলো সম্পর্কে মুফাউজা সম্প্রদায় বলে যে এখানে হাত কি আসলে হাত, প্রকৃত হাতের হাতের অর্থ হাত বোঝানো হয়েছে, না শক্তি বোঝানো হয়েছে, না অন্য কোন কিছু বোঝানো হয়েছে, এগুলো আমরা কিছুই জানি না, এসব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এটা হলো মুফাউজা সম্প্রদায়। হ্যাঁ, আর আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো যে এখানে হাত বলতে কৃত হাতকেই বোঝানো হয়েছে, আমরা হাতকে হাতের অর্থেই গ্রহণ করি, কিন্তু ওই হাতটা কি রকম, ওই হাতের ধরন, গঠন, আকৃতি, প্রকৃতি, সেটা আমরা জানি না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই হলো কি ডিফারেন্স বিটুইন মুফাউজা সম্প্রদায় এবং আহলে সুন্নাহ ওয়াল জামাআত। তো এই কথা বলার কারণে যে আমরা যে আল্লাহর সিফাতের প্রকৃতি, আকার, গঠন, এগুলা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, এই কথাটুকু আহলে সুন্নাহ ওয়াল জামাআতের বলার কারণে অনেকে ভুল বশত কিংবা বিদ্বেষ বশত, অজ্ঞতা বশত আহলে সুন্নাহর উপরে ক্লেম করে যে আহলে সুন্নাহ হলেন বা সালাফরা হলেন মুফাউজা, যারা বিষয়কে আল্লাহর হাতে ছেড়ে দেন, কিন্তু এটা তাদেরই তাদেরই ভুল এবং তাদেরই অজ্ঞতা এটা। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহর আসমা এবং সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে এগুলোর অর্থকে আল্লাহর হাতে ছেড়ে দেয়া, ওই যেটা যেগুলা যেটা যে কাজটা প্রকৃত মুফাউজিয়া সম্প্রদায়েরা করে থাকে, সেটা হচ্ছে মিন শাররি আহওয়ালি আহলিল বিদআ ওয়াল ইলহাদ। এই কথাটা হচ্ছে আহলুল বিদআ বিদআতি যারা, আহলুল ইলহাদ যারা, তাদের সবচেয়ে নিকৃষ্ট কথা। কারণ তাদের নীতি হচ্ছে এই যে তাফউইজ বা এই যে মুফাউজিয়া সম্প্রদায়ের নীতি হচ্ছে তারা কিছু শুনবে তখন বলবে হ্যাঁ ভালো, হ্যাঁ এটাও ভালো ওইটাও ভালো সবই ভালো, কিন্তু প্রকৃত কোনটা ভালো সেটা আল্লাহই জানেন। হ্যাঁ তাদেরকে জিজ্ঞেস করে তারা বলবে যে এই যে আল্লাহর আসমা এবং সিফাতের ক্ষেত্রে তোমাদের নীতি কি, তোমরা কোন নীতি অনুসরণ করো, তারা বলবে যে আমরা কি বলবো না যে মাযহাব সালাফ, সালাফদের মাযহাব এটা ঠিক এটাও বলবো না, আর আমরা বলবো না এটুকু যারা তাবিল করে বা তাহরিফ করে যারা তাদের কথাটা হয় যে তারা যেমন হাতের পরিবর্তে যারা হাতের অর্থ শক্তি শক্তি বলে মনে করে, এই যে তাবিল বা তাহরিফ যারা করে আমরা তাদেরকেও সঠিক বলবো না, তো দুটাকেই সঠিক বলবো, অথবা আমরা এ সম্পর্কে কিছু বলবো না, আমরা বলবো আল্লাহু আলম আল্লাহই জানেন, এর অর্থ কি আমরা জানি না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এ ধরনের কথা হলো অত্যন্ত নিকৃষ্ট কথা, বেদাধীদের অত্যন্ত নিকৃষ্ট একটা কথা। আল্লাহর আসমা এবং সিফাত সম্পর্কে বাহ্যিক যে অর্থটা শব্দ তার বাহ্যিক যে অর্থ বোঝায় সেটাকেই গ্রহণ করতে হবে, সেটাকে গ্রহণ করতে হবে এবং সে কিভাবে তার আকার গঠন প্রকৃতির বিষয়টা আল্লাহর হাতে ন্যস্ত করতে হবে যে ওইটা আল্লাহ জানে। কিন্তু যে আমি এর অর্থ জানি না কিংবা যারা আহলুস সুন্নাহ যারা তারা যেটা সেটা হক হতে পারে, বা যারা মুআত্তিলা যারা বা মুহাররিফিন যারা যারা শব্দের অর্থকে বাহ্যিক সঠিক অর্থকে বাদ দিয়ে অন্য অর্থ গ্রহণ, তাদের কথাও সঠিক হতে পারে, আহলুস সুন্নাহর কথাও সঠিক হতে পারে, সালাফদের কথা সঠিক হতে পারে, এই ধরনের কথা যারা বলে তারা তাদের এই যে এই অত্যন্ত নিকৃষ্ট একটা নীতি। কেন তাদের এই ধরনের কথাবার্তা অতিকৃষ্ট কথাবার্তা এবং অত্যন্ত নিকৃষ্ট একটা নীতি? এর কারণ হলো কি যে এর দ্বারা তারা কি করে আনে করিমকে অস্বীকার করে, এই নীতি অবলম্বনের কারণে কোরআনকে অস্বীকার করা হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করিমে বলছেন মুনাজ্জিলনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি আপনার প্রতি কোরআন কিতাব নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, সেটা প্রত্যেকটি বস্তুর সুস্পষ্ট বর্ণনা দেওয়ার জন্য, প্রত্যেকটি বিষয়ে সুস্পষ্ট বর্ণনা দেওয়ার জন্য আপনার প্রতি কোরআন নাজিল করেছি। তাহলে এর দ্বারা বোঝা যায় যে কোরআনে করিমে যা কিছু আছে সব কিছুর প্রত্যেকটা শব্দ মানে শব্দের অর্থ এটা কি পরিষ্কার, যদি পরিষ্কার না হয় তাহলে সেগুলোর বর্ণনা সুস্পষ্ট বর্ণনা কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন? এখন ইয়াদ কোরআনে করিমে সামিউন বাসীরুন ইয়াদুন ওয়াজহুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আসমা এবং সিফাত যেগুলোর কথা বর্ণনা করা হয়েছে, যদি এগুলোর অর্থ তার বাহ্যিক অর্থটা যদি গ্রহণ না করা হয় তাহলে এর অর্থ হবে যে কোরআনে করিমে প্রত্যেকটা বিষয়ের বর্ণনাকে সুস্পষ্ট করে দেয়া হয়, কিংবা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটুকু বলছেন যে আমি লিকুল্লি শাই প্রত্যেকটি বস্তুর সুস্পষ্ট বর্ণনার দেওয়ার জন্যই আপনার প্রতি কোরআন নাজিল করি, এই কথাটা ভুল এবং মিথ্যা সাব্যস্ত হতে বাধ্য। কারণ যে কোরআন করিম সম্পর্কে আল্লাহ বলতেছেন যে আমি কোরআন অবতীর্ণ করেছি আপনার প্রতি যাতে আপনি প্রত্যেকটা জিনিসের সুস্পষ্ট বর্ণনা দেন এর দ্বারা, এই কোরআনের দ্বারা। এখন কোরআনে যদি অর্থ না বুঝে হয়, ওই কোরআনে করিমে তো হাতের কথা বলা হয়েছে, আল্লাহর হাতের কথা বলা হয়েছে, আল্লাহর চেহারার কথা বলা হয়েছে, আল্লাহর শ্রবণের কথা বলা হয়েছে, আল্লাহর দেখার কথা বলা হয়েছে, এর অর্থ যদি এটা যদি পরিষ্কার না হয় তাহলে তো আল্লাহর এই কথাটা সঠিক হয় না। যার কারণে যারা এটুকু বলে যে আমরা ওই বাহ্যিক অর্থটাকে গ্রহণ করব না, আবার যারা বাহ্যিক অর্থটাকে গ্রহণ করেন তাদেরকেও আমরা ভুল বলবো না, কিংবা যারা বাহ্যিক অর্থটাকে বাদ দিয়ে অন্য আরেকটা গ্রহণ করে তাদেরকেও আমরা ভুল বলবো না, নিরপেক্ষতাবাদী যারা এরা নিরপেক্ষ অবস্থানে থাকতে চায়, এরা এরা আসলে মুত্তাদিউন। এবং আসমা ও সিফাতের ক্ষেত্রে যে আকীদা থাকা উচিত সেই আকীদা থেকে তারা পথভ্রষ্ট, সঠিক আকীদা থেকে এরা পথভ্রষ্ট। কারণ ইসলামে যে নিরপেক্ষতার কোন স্থান নেই, একটা পক্ষ অবলম্বন করতে হবে, হয় কোনো বিষয় এটা হক অথবা বাতিল, এর মধ্যে আর কোনো অবস্থান নেই, হয় সত্যপন্থী নতুবা বাতিলপন্থী, কোন একটা বিষয় এটা সঠিক হবে কিংবা ভুল হবে। কিন্তু ওই যে মধ্যখানে যেটা অবস্থান করা, যেটা সেই মধ্যখানে অবস্থান করা, কেরো পক্ষ অবলম্বন না করা কিংবা বাতিলেরও পক্ষ অবলম্বন না করা, এই অবস্থান বিশেষ করে আকীদার ক্ষেত্রে এই ধরনের অবস্থান এটা শরিয়তে ইসলামিয়া গ্রহণযোগ্য। আকীদার ক্ষেত্রে স্পষ্ট ধারণা থাকতে হবে, স্পষ্ট স্বীকারোক্তি থাকতে হবে, স্পষ্ট বিশ্বাস থাকতে হবে যে কোনটা হক কোনটা বাতিল। তো এরা নিজেকে নিরাপদ রাখার জন্য, যে আমরা হয়তো যদি বলি যে আহলে সুন্নাহ যে আকীদা পোষণ করছেন ওইটা সঠিক, হ্যাঁ, আর যদি ওইটা প্রকৃত অর্থে সঠিক যদি না হয় তাহলে তো আমরা জবাবদিহি হয়ে যাব, আমাদের ভুল হয়ে যাবে। কিংবা যারা তাবিল করে আরিফিন যারা, এদের কথাও সঠিক হতে পারে এবং আমরা কিংবা ভুল হতে পারে। সুতরাং আমরা যদি কোনো পক্ষকে সাপোর্ট করি বা কিংবা কোনো পক্ষ অবলম্বন করি তাহলে তাতে আমাদের ভুল হয়। সুতরাং আমাদের নীরব থাকা, নিশ্চুপ থাকা এবং বিষয়টাকে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া, এটাই আমাদের জন্য সবচেয়ে ভালো, এটা তাদের ধারণা আসলে। কিন্তু আসলে এই ক্রেডার দ্বারা, এই নিরপেক্ষতা অবলম্বনের অবলম্বনের কারণে তারা আসলে নিরাপদ হতে পারেনি, বরঞ্চ তাদের উপরে আপদ পতিত হয়েছে বেশি। এই নিরপেক্ষ অবস্থান গ্রহণ করতে গিয়ে তারা কোরআনে করিমকে অস্বীকার করছে। নিরপেক্ষ অবস্থান গ্রহণ করতে গিয়ে তারা কোরআনে করিমকে অস্বীকার করতেছে। এরপরে তারা এর দ্বারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতেছে, এর দ্বারা তাদের এই অবস্থানের কারণে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে অস্বীকার করতেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যে অবস্থানটা দাবি করতেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আসমা এবং সিফাত সম্পর্কে কিছু জানেন না, এগুলার অর্থ তিনি জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন রব্বুন আল্লাহ আল্লাযী ফিস সামা, আমাদের রব হচ্ছেন তিনি যিনি আকাশে, আমাদের রব আকাশে। কিন্তু এই যে এই কথার অর্থ যদি তিনি জানেন, আল্লাহু ফিস সামা আল্লাহ আকাশে, এ কথাটার অর্থ যদি উনি না জানেন তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে হবে যে উনি এই বিষয় সম্পর্কে জাহিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাই দুনিয়া, যে আমাদের রব দুনিয়ার আকাশে অবতরণ করেন। এখন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাদের কথা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি জিজ্ঞেস করা হয় যে আল্লাহ অবতরণ করেন এর অর্থ, আর রসুল যদি বলেন যে এর অর্থ আমি জানি না, তাহলে তো এর অর্থ হলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন সেই কথার অর্থ সম্পর্কে তিনি অজ্ঞ। কিন্তু কি তাই, এইটার যে বাহ্যিক অর্থ যেটা সেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন এবং জেনে শুনেই তিনি বলছেন রাব্বুন আল্লাহ আল্লাযী ফিস সামা, জেনে শুনেই তিনি বলছেন ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাই দুনিয়া। তো যে অর্থটা বাহ্যিক ভাবে বোঝা যাচ্ছে সেটাকে গ্রহণ করতে হবে, সেটাকে গ্রহণ না করে যে এটার অর্থ প্রকৃত অর্থ সম্পর্কে আল্লাহ জানেন, এইটুকু এটা আহলে সুন্নতের আকীদা পরিপন্থী এবং সঠিক আলপন্থী বিষয়। মোট কথা, আল্লাহর আসমা এবং সিফাতের ক্ষেত্রে কোন নিরপেক্ষ অবস্থান গ্রহণ করা যাবে না, হয় হকপন্থীদের অনুসরণ করতে হবে নতুবা বাতিলপন্থীদের অন্তর্ভুক্ত হতে হবে। যারা আল্লাহর কাছে বিষয়টি ছেড়ে দিয়ে নিরপেক্ষ অবস্থানে গ্রহণ করতে চেয়েছে তারা পক্ষান্তরে বাতিলপন্থীদের অন্তর্ভুক্ত হয়েছে এবং অত্যন্ত নিকৃষ্ট অবস্থান তাদের। তার কারণ ওই নিরপেক্ষতাবাদী অবস্থানে গ্রহণের কারণে তারা কোরআনে করিমকে অস্বীকার করতেছে এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অজ্ঞ সাব্যস্ত করতেছে। তো এদের পাপ হয়ে যাচ্ছে আরো মারাত্মক, অপরাধটা আরো মারাত্মক। সুতরাং আত-তাইফাতুল মনসুরা ওয়াল ফিরকাতুন নাজিয়া এবং আকীদাতু আহলি সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ যারা মুক্তিপ্রাপ্ত বিজয়ী দলের, আকীদা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতের বাহ্যিক অর্থটাকে আমরা গ্রহণ করব, তাতে কোনো পরিবর্তন করব না, কিংবা তার বাহ্যিক অর্থটাকে বাদ দিয়ে, বাহ্যিক সঠিক অর্থকে বাদ দিয়ে অন্য কোনো অর্থ গ্রহণ করব না এবং সেটাকে বাতিল বা অনর্থক সাব্যস্ত করব না। যে অর্থটা বুঝে যাচ্ছে সেটাই গ্রহণ করব। এখানে এই ক্ষেত্রে মুফাউজাদের যে তাদের যে নীতি, সেই নীতি অত্যন্ত আরো বিভিন্ন অপরাধের দরজা খুলে দেয়। অনেকে তাদের এই নিরপেক্ষ অবস্থানের কারণে এইটুকু বলতে সাহস করে যে তোমরা তোমাদের আল্লাহর এমন কিছু গুণের কথা বলো যে গুণের অর্থ তোমরাই জানো না। হ্যাঁ, তাহলে ঠিক আছে, তোমরা যখন জানো না তো সেই অর্থটা আমরা করি। তো তাদের তারা তাদের ইচ্ছে মতো অনেক আল্লাহর আসমা এবং সিফাতের বিভিন্ন অর্থ করার সুযোগ পায়, বাতিল অর্থ করার সুযোগ পায়। আমরা যদি তার বাহ্যিক অর্থটাকে গ্রহণ করে নেই তাহলে তাদের আর এটুকু বলার কোন অবকাশ থাকে না। সুতরাং কোন ক্ষেত্রে, বিশেষ করে ইসলামের এবং আকীদার ক্ষেত্রে, এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট পয়েন্ট যে শরিয়ত আকীদা ইমানের ক্ষেত্রে কোন নিরপেক্ষ অবস্থান গ্রহণের অবকাশ নেই। যে আমি এখানে নিরপেক্ষতাবাদী কেউ হতে চান তাহলে তিনি বিপদগামী এবং পথভ্রষ্টই হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেও কিন্তু নিরপেক্ষ কোন অবস্থান গ্রহণ করেননি। তিনি হক এবং সত্যের পক্ষই অবলম্বন করেছেন। যেমন আমরা দেখি কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর, যার ইমান আনা যার ইস্তিগফার করো। এই যে স্বাধীনতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এর অর্থ কি? দুইটাই কি আল্লাহর নিকট সমান? দুইটাকেই আল্লাহ ভালো মনে করেন? অবশ্যই না। আয়াতের পরবর্তী অংশ সেটুকু জানান দিচ্ছে, ইন্না আতাদনা জাহান্নামা লিল কাফিরিন, আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি কাফিরদের জন্য। প্রথমে বলা হয়েছে যে যার ইচ্ছা, মানুষকে তার স্বাধীনতার কথা জানিয়ে দিয়েছেন যে তোমাদের ইচ্ছা, যার ইচ্ছা সে ইমান আনুক, যার ইচ্ছা সে কুফর গ্রহণ করুক, কিন্তু আমি জাহান্নামকে তৈরি করে রেখেছি কাফেরদের জন্য। সুতরাং আল্লাহর অবস্থান সুস্পষ্ট, কারণ তিনি যদি ইমানেও যেভাবে সুস্থ থাকতেন, কুফুরে যদি সন্তুষ্ট থাকতেন, তাহলে আর ওদের জন্য যারা কুফুর গ্রহণ করত, ইমান পরিত্যাগ করত যারা, তাদের জন্য জাহান্নাম তৈরি করে রাখতেন না, তাদের জন্য জান থাকতো। তাই সর্বক্ষেত্রে আসলে যে নিরপেক্ষ অবস্থান, যেটা এটা আমাদের সমাজে আমরা অনেক সময় দেখি যে অনেকরা, অনেক লোকই যারা ইলমের সাথে সম্পৃক্ত, বিভিন্ন ফাসাদ থেকে বাঁচার জন্য, ফিতনা থেকে বাঁচার জন্য অনেক সময় বলেন যে এটা আল্লাহ আলম, আল্লাহই ভালো। কিন্তু যে আসি, এটা কিন্তু ঠিক না। সত্য আমি যেটাকে যেটা জানবো, আমি যেটা জানবো যে এটা হলো আমার নবীর সুন্নাহ, আমি সেটাকে অবশ্যই স্পষ্ট করে বলবো যে এটা হলো সুন্নাহ এবং এটাই হক। লা নাখাফু ফিল্লাহি লাউমা লাঈম, এতে কে কি বললো? কোন নিন্দুকের নিকে ভয় করব না, সত্যকে সত্য বলি, সত্যই বলবো। না, এর জন্য এক্ষেত্রে সালাফে সালেহীন রাহিমাহুমুল্লাহ অর্থাৎ আহলুস সুন্নাহ জামা আল্লাহর আসমা এবং সিফাতের ক্ষেত্রে যে আকীদা বিশ্বাস পোষণ করেন সেটাই হচ্ছে সবচেয়ে নিরাপদ এবং সেটাই হচ্ছে সঠিক আকীদা। তৃতীয় বিষয় হল যে আল্লাহর এই গেল দুইটা তাহরীফ এবং তাআতিল, আল্লাহর আসমা এবং সিফাতের কোন তাহরীফ করবো না, তাআতিল করবো না। তৃতীয় বিষয় বলা হচ্ছে ওমিন গাইরি তাকইয়িফ, আল্লাহর কোন আকার তাকিয়ে হইল কি আকৃতি সাব্যস্ত করা, কোন কিছুর কোন আকৃতি সাব্যস্ত করা। আমরা আল্লাহর আসমা বা নাম বা গুন্দাজির কোন আকৃতি আকার সাব্যস্ত করব না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের কথা বলা হয়েছে, কিন্তু ওই হাতের ওই হাতটা কেমন, ওই হাতটা কিভাবে, এটাকে মানুষের হাতের মতো না আর কিছু, এটার কোনো আকৃতি আমরা নির্ধারণ করব না। আমরা বলবো যে এটা কেমন, কিভাবে ওই হাতটা কিরূপ, হাতের রূপ কি, তার গঠন কি, তার প্রকৃতি কি, আকৃতি কি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমের মধ্যে, সেটা আল্লাহই জানেন, এটা মানুষের জ্ঞানের বাইরে। তো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আল্লাহর আসমা এবং সিফাতের আকীদা হলো যে তারা আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলীর কোন আকৃতি নির্ধারণ করেন না, কোন আকৃতি নির্ধারণ করেন না, এটার কোন তাজিয়াত, যে এটা কেমন, এটার কোন আকার নির্ধারণ করেন না। কেন নির্ধারণ করেন না, এর পিছনে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দলিল এবং বুদ্ধি যুক্তিভিত্তিক দলিল রয়েছে। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন্নামা হারামা রাব্বি আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তাআলামুন। এই আয়াতে এখানে আমাদের আলোচ্য মূল বিষয় হচ্ছে ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তাআলামুন। তোমরা আল্লাহ সম্পর্কে এমন কিছু বলো না এটা যা সম্পর্কে তোমরা জানো না, সেটা তোমাদের জন্য নিষিদ্ধ এবং হারাম ঘোষণা করা হয়েছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের জন্য এটা নিষিদ্ধ, হারাম করে দিয়ে আমি আমি এটা কি করছি, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য এটা নিষিদ্ধ করে দিচ্ছেন যে তোমরা আল্লাহর সম্পর্কে এমন কিছু বলবে যেটা তোমরা জানো না। এখন যদি কেউ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে এইভাবে তিনি বসে আছেন, তখন আমরা ওই লোকটাকে কি বলবো, যে ওই লোকটা এই যে বিবরণ দিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে অধিষ্ঠিত, এইভাবে অধিষ্ঠিত, সে ওইটার একটা কাইফিয়ত, তার একটা আকৃতি আকারের বিবরণ দিল যে আল্লাহ এইভাবে আরশের উপরে অধিষ্ঠিত। এখন সে কি এটা কোন ইলমের দ্বারা কিভাবে, তাকে কি আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তিনি এইভাবে বসে আছেন? অবশ্যই না। সুতরাং বলতে হবে যে এই কথাটা যে বলল সে আল্লাহ সম্পর্কে এমন কিছু বলেছে যে সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। সুতরাং এবং এই এই ধরনের কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই ধরনের কথা বলা সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে এইটুকু জানাননি যে তিনি আরশের উপরে কিভাবে অধিষ্ঠিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কোনো বর্ণনা দেননি, কোনো বিবরণ দেননি। সুতরাং আমরা কোথা থেকে দিব? আমাদের কাজ হলো কিভাবে তিনি অধিষ্ঠিত, তার হাত কেমন, তার চেহারা কেমন, তিনি কিভাবে দেখেন, কিভাবে শুনেন, এই সমস্ত বিষয়ে ওই কিভাবে প্রশ্ন, যে সকল প্রশ্ন ওইগুলার আকৃতি কেমন, গঠন কেমন, এই ধরনের যে প্রশ্নগুলা, ওই প্রশ্নগুলার বিষয়ে আমরা আল্লাহর হাতে চাই, যে এইগুলার জ্ঞান একমাত্র আল্লাহর কাছে, এইগুলা এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইদান তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অবহিত করেননি। সুতরাং আমরা এই সম্পর্কে কিছু বলবো না। তো কোরআনে কারীম আমরা যে সঙ্গে আল্লাহ সম্পর্কে যেটুকু আমরা জানি না সে সম্পর্কে কিছু বলা নিষিদ্ধ ঘোষণা করেছি। কোরআনে কারীমের সূরাতুল ইসরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইসরার এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্ন আস-সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে যে জিনিসের জ্ঞান তোমার নেই তার পিছনে পড়ো না, ওইটার পিছনে ছোটার দরকার নেই, যে বিষয়ে জ্ঞান নেই সেটাকে রেখা দাও, ওইটা নিয়ে কথা বলো না। লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, সুতরাং আল্লাহর কাইফিয়ত, আল্লাহ কেমন, আল্লাহ তার আকৃতি কেমন, কেমন তার গঠন, কেমন তার আকার, যেহেতু ওই বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই সুতরাং ওই বিষয়ের পিছনে পড়া আমাদের জন্য ঠিক না। কোরআনে কারীম সেটাকে নিষেধ নিষেধ তাকিদ করতেছে। এই হলো কোরআন বা শরীয়ত ভিত্তিক দলিল যে আমরা আল্লাহর কোনো আকার নির্ধারণ করব না। আর ভিত্তিক দলিল হচ্ছে যে কোন জিনিসের বাতার যে আকৃতি নির্ধারণ করার জন্য তিনটা বিষয় প্রয়োজন। একটা হলো জিনিসটাকে স্বচক্ষে দেখতে হবে, প্রত্যক্ষ করবে, অথবা তার কোন স্যাম্পল দেখতে হবে, তার মতো অন্য কোন অন্য আরেকটা বস্তু যদি থাকে তাহলে ওইটাকে দেখতে হবে, তো ওই বস্তুটাকেই স্বচক্ষে দেখতে হবে, অথবা তার স্যাম্পল দেখতে হবে, অথবা এ সম্পর্কে কোন সত্যবাদীর খবর থাকতে হবে যে কেউ এ বিষয়ে একজন সত্যবাদী লোকের খবর দিয়েছে। এই তিনটা থেকে যে কোনো একটা মাধ্যমে যদি কিছু প্রমাণিত হয় তাহলে কেবল তখনই ওই বস্তুর বা ওই বিষয়ের আকার বা আকৃতি সাব্যস্ত করা যাবে, আর না হলে তার কোনো আকার বা আকৃতি সাব্যস্ত করা যাবে না। যেমন যদি যে হয়তো সেইফুদ্দিন 2008 মডেলের একটা লিমুজিন গাড়ি কিনেছেন, তাহলে আমরা সেটার একটা আকার বা একটা আকৃতি সাব্যস্ত করতে পারি। কেন করতে পারি? লিমুজিন 2008 মডেলের গাড়ি আরো একটাই না, শুধু ওইটা একটি ওইটা বাংলাদেশে আনা হয়নি সাইফুদ্দিনের জন্য, ওইটা হয়তো যদি বাংলাদেশের না হয় ইন্ডিয়াতে ওইটার আরো কয়েকটা স্যাম্পল আছে, আরো কিছু আছে। সুতরাং সেটার একটা আকার বা আকৃতি সাব্যস্ত করা যাবে, কেননা তার স্যাম্পল আছে, তার সদৃশ আরো কিছু আছে, যেটা হয়তো মানুষ আমি দেখি, হয়তো ফুয়াদ ভাই আছেন উনি দেখেছেন, কিংবা আরমান ভাই আছেন হয়তো উনি দেখেছেন, তো বলতে পারবেন যে 2008 মডেলের লিমুজিন গাড়িটা কি ধরনের, ওইটা যা কয়টা চারটা আনে না ছয়টা, বা এটার আর কি কি বৈশিষ্ট্য রয়েছে, তার একটা আকৃতি উনি দিতে পারবেন ওনারা। তার কারণ ওইটার ওই মডেলের গাড়ি শুধু একটাই না, ওর মতো আরো কিছু আছে। সুতরাং যদি সিম্পল থাকে কোনো বিষয়ের তাহলে তার একটা আকার বা আকৃতি সাব্যস্ত করা যায়, কিংবা যদি সব দেখে 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 তার একটা আকার আকৃতি বর্ণনা করতে পারে, অথবা যদি এই বিষয়ে কেউ সত্যবাদী কেউ যদি খবর দেয় তাহলে সেটা গ্রহণ করা যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মা এবং সিফাতের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই তিনটার মধ্যে কোনটাই তো এখানে উপস্থিত নেই, আকার বা আকৃতি সাব্যস্ত করার জন্য যে তিনটা থেকে একটা বিষয় পাওয়া অপরিহার্য তারপরেই সেখানে নেই। প্রথমটা তো যে স্বচক্ষে প্রত্যক্ষ করা, আল্লাহকে কেউ প্রত্যক্ষ করছে স্বচক্ষে? সুতরাং আল্লাহর হাত কি কেউ দেখছে স্বচক্ষে যে তার আকৃতি নির্ধারণ করবে? আল্লাহর আরশ কি কেউ দেখছে যে তার একটা আকৃতি নির্ধারণ করবে? সুতরাং এটা অসম্ভব। আল্লাহর হাত কোন স্যাম্পল কি আছে নাকি এই দুনিয়াতে যে ওই হাতের মতোই ওই হাতটা? সুতরাং যেহেতু এর নজীব বা এর মতো কোন বস্তু নেই, সুতরাং তার কোন আকার বা আকৃতি সাব্যস্ত করা অসম্ভব। এ বিষয়ে সত্যবাদী সবচেয়ে সত্যবাদী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আল্লাহর হাত, আল্লাহর আসমা সিফাতের কোন আকার আকারের বিবরণ দিয়েছেন দেননি। সুতরাং তিনটার কারণের মধ্যে কোনো কারণই আমরা পাই না যে কারণে কোনটার বা আকৃতিটা নির্ধারণ করতে পারি। যার দরুন এক্ষেত্রে আমাদেরকে শুধু এটুকু বলতে হবে তামি আয়না ও আকায়না, আমরা শুনলাম যে আল্লাহ সিফাত আর আমরা সেটাকে মেনে নিলাম। আমান্না অসদ্দাক না, আমরা সেগুলোর উপরে বিশ্বাস করলাম, ইমান আনলাম এবং সেগুলো সত্য সত্য বলে সেগুলোকে মেনে নিলাম, এর বেশি কিছু বলা যাবে না। এই সম্পর্কে আসমা এবং সিফাতের ক্ষেত্রে আহলুসুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতের ক্ষেত্রে আহলুসুন্নাহ ওয়াল জামাতের আকীদা কেমন হবে সে সম্পর্কে ইমাম রাহিমাহুল্লাহ এবং তিনির উস্তাদ রাবিয়া যে কথাগুলো বলেছেন সেগুলোকে আমরা আকীদার যেটা মূলনীতি হিসাবে গ্রহণ করতে পারি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং ওই ধরনের প্রশ্নই ওনার উস্তাদকেও করা হয়েছিল, তো এরপরে সবচেয়ে সুন্দর উত্তর যেটুকু ইমাম মালিক রাহিমাহুল্লাহ দিয়েছেন, যেটাকে প্রশ্ন করা হয়েছিল, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ আরশে অধিষ্ঠিত, আরশের উপরে অধিষ্ঠিত উপরে, হ্যাঁ, অধিষ্ঠিত তাকে প্রশ্ন করা হয়েছিল কাইফা ইস্তাওয়া, কিভাবে অধিষ্ঠিত। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার অনেকক্ষণ তার মাথা নিচু করে রাখলেন, তার মধ্যে খুব পেরেশানি মনে হলো যে উনি খুব পেরেশান হয়ে যাচ্ছেন, এরপরে উনি মাথা উঠালেন তার এবং এই উত্তর দিলেন যে আল ইস্তিওয়া মালুম ওয়াল কাইফ হুল ওয়াল ঈমান বিহি ওয়াজিব ওয়াসসুআলু আনহু বিদআহ। যে আল্লাহ আরশের উপর অধিষ্ঠিত একথা আমরা জানি, এটা জানা কথা, কিন্তু কিভাবে অধিষ্ঠিত সে বিষয়টি আমাদের অজ্ঞাত, আমরা জানি না। ওয়াল ঈমান বিহি ওয়াজিব, আল্লাহ যে আরশের উপরে অধিষ্ঠিত একথার উপরে বিশ্বাস রাখা ওয়াজিব, ঈমান পোষণ করা ওয়াজিব, এবং ওয়াসসুআলু আনহু বিদআহ, এবং আল্লাহ কিভাবে অধিষ্ঠিত এ ধরনের প্রশ্ন করা হলো বিদআত। এই কথাটা আমাদের ঐক্যটা আমাদের প্রত্যেকের মুখস্থ করা দরকার যে আল ইস্তিওয়া মালুম ওয়াল কাইফ মাজহুল ওয়াল ঈমান বিহি ওয়াজিব ওয়াসসুআলু আনহু বিদআহ। এই নীতিটা শুধু ইসলামের ক্ষেত্রে না, আরশে অধিষ্ঠিত হওয়ার বিষয় না, বরং প্রত্যেকটি ক্ষেত্রে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে আল্লাহর হাত কেমন, তাহলে আমরা বলবো আল ইয়াদ মালুম ওয়াল কাইফ ওয়াল ঈমান বিহি ওয়াজিব ওয়াসসুআলু আনহু বিদআহ। আল্লাহর হাত আছে, আল্লাহর দুটো হাত আছে সে সম্পর্কে আমরা জানি, কে হাতের আকার আকৃতি কেমন তা আমাদের জানা না, আমাদের অজানা বিষয়, অজ্ঞাত বিষয়। আল্লাহর হাত আছে একথাটাকে বিশ্বাস করা ওয়াজিব, এবং কেমন সে সম্পর্কে প্রশ্ন করা বিদআত। এই সেম কথাটা আল্লাহর চেহারার বিষয়ে, আল্লাহ 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 শোনা কেমন, আল্লাহ কি করে শুনেন, কেমন করে শুনেন, কিভাবে শুনেন, কেমন করে দেখেন, হ্যাঁ, এই এই প্রশ্নগুলোর ক্ষেত্রেও এই একই উত্তর প্রযোজ্য। আসমা এবং সিফাতের আকীদার ক্ষেত্রে ইমাম মালিক রাহিমাহুল্লাহ জাযাহুল্লাহু আন্না ওয়া আন জামিউল মুসলিমিনা খাইরাল জাযা, যে তারা এই কথাটা একটা মূলনীতি। তো যদি কেউ প্রশ্ন করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন, কিভাবে অবতরণ করেন, তার উত্তরে আমাদের উত্তর হবে ওই ওই কথাটাই যে আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন, এটুকু আমরা জানতে পারি, এটুকু দিয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জানিয়েছেন, কিন্তু কিভাবে অবতরণ করেন সে সম্পর্কে কিছু বলেননি, সুতরাং সেটা আমাদেরও জানা। আল্লাহ অবতরণ করেন সেটা ঈশ্বরের উপরে ইমাম পোষণ করা ওয়াজিব, এ সম্পর্কে প্রশ্ন করা বিদআত। এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাকে এই প্রশ্ন যে করেছিল তাকে তিনি তার মজলিস থেকে করে দিয়েছিলেন, কারণ তার মধ্যে বেদাতের আলামত তিনি দেখতে পেয়েছিলেন। আল্লাহর আসমা সিফাতের ক্ষেত্রে খুব বেশি তত্ত্ব তালাশ করা, কেমন কিভাবে আকার আকৃতি এগুলা করা আদৌ ঠিক না। আমাদের কাজ আমরা বলবো আল্লাহর আসমা এবং সিফাতের ক্ষেত্রে সামিয়ানা ওয়া আতানা, আমরা শুনলাম এবং সেগুলোকে আমরা মেনে নিলাম, আমরা এগুলোর উপরে বিশ্বাস করলাম এবং এগুলোকে সত্য বলে মেনে নিলাম, এইটুকুই। হ্যাঁ, মুসলমানদের কাজ হলো এইটুকুই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ ধরনের প্রশ্ন করেননি। ইসলাম হলো এই জিনিস যে কোন বিষয়ের হিকমত কি, আল্লাহ প্রবর্তিত কোরআন সুন্নাহ প্রবর্তিত কোন বিষয়ের পিছনে কি হিকমত, এর পিছনে কি প্রজ্ঞা বা এর উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য সম্পর্কে আমি জানি বা কিংবা নাই জানি, আমাদের কাজ হলো কি ইসলাম সাবমিশন, এবং এটা শুধু সাবমিশন না, টোটাল সাবমিশন, ইসতিসলাম। এখন যদি আমরা কেউ বলে যে হ্যাঁ এই বিষয়টা আল্লাহ নামাজ কেন ফরজ করলেন, এর পিছনে উদ্দেশ্য, এর পিছনে কি হিকমত, কি প্রজ্ঞা, তাহলে সেটা মুমিন বা মুসলমানের, সেটা মুসলমানের, এটা মুসলমানের প্রশ্ন হতে পারে না, এবং এটা মুসলমানের কোন খাসলত হতে পারে না। মুসলমানের কাজ হচ্ছে, এটাই হইল গিয়ে ইসলাম, এর পিছনের উদ্দেশ্য, এর পিছনে অন্তর্নিহিত তাৎপর্য বুঝতে পারো কিংবা নাই পারো, মানুষ কতটুকু বুঝবে আল্লাহর হিকমত সম্পর্কে, আল্লাহর প্রজ্ঞা সম্পর্কে কতটুকু বুঝবে। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, যেটুকু দেওয়া হয়েছে তো খুব সামান্য, আল্লাহর সব হিকমত, আল্লাহ প্রত্যেকটা কাজের পিছনে কি তাৎপর্য, কি হিকমত, কি জ্ঞান এতে রয়েছে সেটা মানুষ সবগুলো মানুষ কিভাবে বুঝবে? এই জায়গাতে এতে হলো ইসলাম, আল্লাহর কাছে আত্মসমর্পণ। বুঝি কিংবা নাই বুঝি, আমরা কোনো কিছুর হেকমত পিছনে আল্লাহর হেকমত বা উদ্দেশ্য সম্পর্কে বুঝি বা নাই বুঝি, আমরা সর্বাবস্থায় বলব যে আমান্না সামিউনা ওয়া আতানা, আমান্না ওয়া সাদ্দাকনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যত বার্তা, যত খবর দিয়েছেন, যত বিষয়, সবকিছুকে আমরা সত্য বলে এসে মেনে নিব, যেগুলো সত্য। বুঝি বা নাই বুঝি, এটার নাম হইল গিয়ে ইসলাম, এটাই হলো গিয়ে ইস্তিসলাম, এটাই হলো সাবমিশন, এটাই হলো গিয়ে আত্মসমর্পণ। এর উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখি ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা কথার মধ্যে, যে তিনি যখন হাজারে আসওয়াদকে চুমু দিচ্ছিলেন তখন বলতেছিলেন যে আমি জানি হে হাজারে আসওয়াদ, তুমি একমাত্র, তুমি তুমি তোমার কোন কারো উপকার করার কিংবা অপকার করার কোন সাধ্য তোমার নেই। আমি যদি আল্লাহর রসুলকে না দেখতাম, দেখতাম না যে তিনি তোমাকে চুমু দিচ্ছেন, তাহলে আমি তোমাকে চুমু দিতাম না। অর্থাৎ আমি তোমাকে চুমু দিচ্ছি ওই কারণেই যে আমি দেখেছি আমার রসুল তোমাকে চুমু দিচ্ছেন, সেটাই তোমাকে চুমু দিচ্ছি, নতুবা আমি জানি যে তুমি শুধুমাত্র একটা পাথর, তোমার কিছু করার ক্ষমতা নেই। এইটা হলো কি ইসলাম, এটাই হলো কি আতাত, আনুগত্য, এরই নাম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ইমানগণ, হে মুমিনগণ, তোমরা আনুগত্য করো আল্লাহ, আনুগত্য করো রাসূলের। এটা হলো যে আনুগত্য। এখন আমরা কোন কিছুর তার মর্ম, তার তাৎপর্য বুঝি কিংবা নাই বুঝি, আল্লাহর আসমা ও সিফাতের ক্ষেত্রেও আমাদেরকে সেই নীতি অবলম্বন করতে হবে, আমরা এগুলোর কোন তার কাইফিয়ত সম্পর্কে জানি কিংবা নাই জানি, হ্যাঁ আমরা সেটুকুকে মেনে নেব। এটা সর্বক্ষেত্রেই, শরীয়তের সর্বক্ষেত্রেই এই কাজ আমাদের করতে হবে। যেমন মুসেহ আল আল খুফাইন বা ওই যে মুজার উপরে মুসেহের ক্ষেত্রে বাহ্যিক দৃষ্টি থেকে, মানবীয় যে দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে মুজার যদি মুসাহ করতে হয় তাহলে তো তার নিচের দিক থেকে মুসাহ করা, কারণ ময়লা কাদা যেটুকু লাগে সেটুকু তো মুজার বা জুতার নিচেই লাগে। কিন্তু ইসলাম শরীয়তে ইসলামিয়া মুজার উপরের ভাগ, পায়ের উপরের ভাগ মুসাহ করার কি দিছে, মুজার উপরে মুসাহ করতে হলে মুজার উপরের ভাগ মুসাহ করতে হবে, ওই পায়ের নিচের দিক না, তোলার দিক না। তো এটা আসলে স্বাভাবিক ভাবে মানুষের যুক্তি বহির্ভূত একটা বিষয়, মুসাহ যদি করতে হইলে তো নিচের দিক করা দরকার ছিল, উপরের দিক, ইসলাম কেন উপরের দিক করার নির্দেশ দিল, এর পিছনে কি হিকমত, এর পিছনে কি প্রজ্ঞা, এর পিছনে কি উদ্দেশ্য, সেটা আল্লাহ তাআলাই জানেন। লাউ কানা দীনু বিরায় আও বিল কিয়াস লাকানা মাসহু আসফালাল খুফাইন আওলা মিন আলা, যদি শরীয়তে ইসলামে এটা দিয়ে হতো, এটা যদি যুক্তি দিয়ে হতো, তাহলে মুজার উপরিভাগের পরিবর্তে তার নিচের ভাগে মুসাহ করা যুক্ত হতো। কিন্তু দিন আমাদের শরীয়তে ইসলামিয়া এটা কি এর উপরে নির্ভরশীল না, যুক্তির উপরে না, বুদ্ধির উপরে না, এটা ওয়াহির উপরে, এটা কোরআন সুন্নাহ নির্ভরশীল। এই হলো তাকিয়ফ, আল্লাহর কোন আকার বা আকৃতি নির্ধারণ ছাড়া আল্লাহর আমার এবং সিফাতের উপরে ইমান পোষণ করতে হবে। বলে তামসিল, আল্লাহর কোন সদৃশ্য বা আল্লাহর কোন উপমা নির্ধারণ করা যাবে না, আল্লাহর আসমা এবং সিফাতের কোন সদৃশ বা কোন উপমা নির্ধারণ করা যাবে না। তামসিলের অর্থ হল কোন কিছুর তাও কোনো কিছু বা কোনো কিছুর তুলনা করা, কিছুর সাথে তুলনা করা, এটা হলো তামসিল। তামসিলের অর্থ হলো কোন বস্তুকে অন্য কোন বস্তুর সাথে, কোন জিনিসকে অন্য জিনিসের সাথে তুলনা করা, এটার মত বা সদৃশ কিছু সাব্যস্ত করা, এই হলো তামসিলের অর্থ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের সিফাতকে কোন কিছুর সাথে তুলনা করা যাবে না। তাকিয়ে এর আগে আমরা যেটুকু বলছিলাম যে তাকিয়ে এবং তামসিল, তাকিয়ফ এবং তামসিলের মধ্যে আকার নির্ধারণ এবং উপমা বা সদৃশ নির্ধারণ, এ দুইটার মধ্যে পার্থক্য হল যে আকার নির্ধারণ কোন বস্তুর, যেমন এর উদাহরণ আমরা বললাম কেফিয়ত তাকিয়ফ বলা হয়, যেমন কেউ বলল যে জায়েদের হাত এই কাদার হাতের মতো, কিংবা অমুকের হাত পা ওইটা হইল কি কুকুরের পায়ের মতো। এই যে এখানে যে অমুকের হাত কাদার মতো, অমুকের পা কুকুরের মতো, এই যে মতো যে বলা, কুকুরের সাথে তুলনা করা কিংবা গাদার সাথে যে তুলনা করা, এই এই এইটাকে বলা হয় যে কোন জিনিসকে বা কোন বস্তুকে অন্য একটার সাথে তুলনা করা, এটা হলো কি তামসিল। আর তাকিয়ফ হলো যে আমরা যেমন কেউ বলে যে অমুকের হাত খুব লম্বা বা ওর হাতে পাঁচটা আঙ্গুল আছে বা ওইটাতে ছয়টা আঙ্গুল আছে, এটার যে ক্যাফিয়ত যেটা এটার ধরনটা কোন কোন বর্ণনা করা। তো আল্লাহর সিফাতের কোন ধরন নেই, কোন ধরন বর্ণনা আমরা করব না, ধরন আছে কিন্তু আমরা সেটা কেমন সেটা আমরা জানি না, আর সে কারণেই আমরা এটার কোন আকৃতি বা এটার কোন তুলনা আমরা করব না, কোন বস্তুর সাথে সেটার কোন তুলনা করা যাবে না। এটা হলো কি তামসিল, আল্লাহর সিফাতের কোন মিসাল, কোন তুলনা, কোন সদৃশ সাব্যস্ত করা যাবে না। তামসিল এবং তাকিয়ের মধ্যে এই এই হলো কি পার্থক্য। তাকিয়ফ হল কোন কিছুর আকার আকৃতির বর্ণনা দেয়া, যে ওই হাটটা অমুকের হাটটা এইরকম এইরকম লম্বা বা শর্ট বা এত মোটা, বা তার হাতে হয়তো পাঁচটা বা ছয়টা আঙ্গুল, তার মুষ্টি খুব শক্ত, এই যে বিবরণ দেয়া এগুলো তাকিয়ফ, আকার আকৃতি গঠন প্রকৃতির বর্ণনা, এটা হলো কি এটা হলো কি তাকিয়ফ। পক্ষান্তরে তামসিল হলো যে অমুকের হাটটা অমুকের মতো, অমুকের হাটটা অমুকের মতো, অমুকের পাটা ওই জিনিসের মতো, এই জিনিস হলো এটা হয়ে গেলে তামসিল। তো আল্লাহ আমরা আলী সুন্না হলো আল্লাহর আসমা ও সিফাতের ক্ষেত্রে যে এগুলোর কোন তাকিয়ফ করবো না এবং এগুলোর কোন সদৃশ বা আকার নির্ধারণ তুলনা, এগুলাকে কোনোর সাথে আমরা তুলনা করব না। এখন কেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতের কোন তামসিল বা তুলনা উপমা নির্ধারণ কেন করব না, এর দুটো কারণ। যে এর সপক্ষে তুলনা না করার জন্য আমাদের কাছে প্রাণ এবং সুন্নাভিত্তিক দলিল রয়েছে, এবং ঠিক তেমনি ভাবে আমাদের কাছে বুদ্ধি এবং যুক্তিভিত্তিক দলিল রয়েছে, যেগুলো নিষেধ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন তুলনা বা সদৃশ নির্ধারণ করা যাবে না। কোরআনে কেরিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, সুরা আর 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে তার মতো কোন বস্তু নেই, লাইসা কামিসলিহি শাইউন, তো যেহেতু কোন বস্তু নেই সুতরাং আল্লাহর কোন সিফাতকে কোন বস্তুর সাথে আমরা তুলনা করব, যেহেতু আল্লাহর মতো কোন বস্তু নেই সুতরাং তাকে তুলনা করার মতো, এর অর্থ হলো যে তাকে তুলনা করার মতো বা তার তুলনা দেওয়ার মতো কোন বস্তু জগতে নেই, লাইসা কামিসলিহি শাই, ওয়া হুয়াস সামিউল বাসির, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তো এই আয়াত স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন মিসাল, কোন উপমা, কোন তুলনা, কোন সদৃশ জগতে নেই। তারপরে যেমন সূরা মারিয়ামের 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে সূরাতুল মারিয়ামের 65 নম্বর আয়াত, রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লি'ইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা, যে জমিন এবং আসমান এবং এ দুইয়ের মধ্যবর্তী যা কিছু রয়েছে সব কিছুর পালনকর্তা হলেন পালনকর্তা আল্লাহ, আবুদহু, সুতরাং তোমরা তার ইবাদত করো, ওয়াসতাবির লি'ইবাদাতিহি, এবং তার ইবাদতে দৃঢ়তা অবলম্বন করো, তার ইবাদতে দৃঢ় থাকো, হাল তাআলামু লাহু সামিয়্যা, আমাদের আয়াতের মধ্যে আমাদের আলোচ্য বিষয় হলো তাআলামু লাহু সামিয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করে জিজ্ঞেস করতেছেন হাল তাআলামু লাহু সামিয়্যা, আপনি তার সমনাম কাউকে আপনি জানেন কি? আল্লাহর নামে সমনামের কাউকে আপনি জানেন কি? অর্থাৎ আল্লাহর সমনামের কেউ নেই। হাল তাআলামু লাহু সামিয়্যা, আয়াতে যদি সামিয়্যা শব্দের অর্থ আমরা সামিয়্যা এটাকে ইসম থেকে নেই, হ্যাঁ সেটা হলো কি সমনাম, তাহলে তার অর্থ দাঁড়ায় এই যে হাল তাআলামু লাহু সামিয়্যা, আপনি তার সমনাম কাউকে জানেন কি? অর্থাৎ তার সমনামের কেউ নেই। যদি এই অর্থ হয় তাহলে আমরা দেখতে পাই যে কাফির মুশরিক তারা অসংখ্য দেব দেবী মূর্তি প্রতিমার উপাসনা করে, কিন্তু কোন দেব দেবীর নাম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের নামকে নিজেই হেফাজত করেছেন, দেখা যায় যে দুনিয়ার কোথাও কোন আল্লাহ ব্যতীত, একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কোন দেব দেবী বা অন্য যত কিছুর উপাসনা করা হয় কোন উপাস্যের নামে আল্লাহ রাখা হয়নি। এটা 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের নামকে নিজে হেফাজত করেছেন। হাল তাআলামু লাহু সামিয়্যা, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে আপনি এই নামের সমনামের কাউকে জানেন কি? যে আর আছেন এই নামের আর কেউ নেই এই দুনিয়াতে কোথাও, খুঁজলে যত দেব দেবী থাকুক না কেন, যত মূর্তি প্রতিমা থাকুক না কেন, কোনটার নাম কিন্তু আল্লাহ নয়। হয়তো বিষ্ণু হতে পারে, রাধা হতে পারে, কৃষ্ণ হতে পারে, সরস্বতী হতে পারে, হ্যাঁ কিন্তু আল্লাহ নেই। লাত হতে পারে, মানাত হতে পারে, উজ্জা হতে পারে, কিন্তু আল্লাহ নেই। হাল তাআলামু সামিয়্যা, আমাদেরও জানা নেই যে এমন কেউ আছে দুনিয়াতে যাকে আল্লাহ বলা হয়। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কেউ, আশা করি আপনাদেরও জানা নেই। হাল তাআলামু লাহু সামিয়্যা, আজ যদি সামিয়্যা শব্দ অর্থ আরেকটা অর্থ হতে পারে যেটা কাতাদা মুজাহিদ ইবনে আব্বাস প্রমুখ মুফাসসিরিন কিরাম রাহিমাহুমুল্লাহ আজমাইন থেকে যেটা বর্ণিত, যে সেটা হচ্ছে যে আল্লাহর অনুরূপ বা সদৃশ কাউকে আপনি জানেন কি? সামিয়্যা তো সামিয়্যার অর্থ, আরেকটা অর্থ হইল কি অনুরূপ বা সদৃশ, আল্লাহর মতো কাউকে জানেন কি? তো এই আয়াত দ্বারা যদি এই অর্থ হয় যে আল্লাহর অনুরূপ বা সাদৃশ, তাহলে এখানে বলা হচ্ছে যে আল্লাহর হাল তাআলামু লাহু সামিয়্যা এই প্রশ্নটা হলো কি নেতিবাচক প্রশ্ন, যেটা প্রশ্নের মাধ্যমে যেটাকে অস্বীকার করা হচ্ছে, অর্থাৎ আল্লাহর অনুরূপ বা সদৃশ আর কেউ নেই। ওই লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বাসির, ওই আয়াতে যে কথা বলা হয়েছে ওই ওই অর্থেই এই হাল তাআলামু লাহু সামিয়্যা এই আয়াতের ওই অর্থই উদ্দেশ্য। হাল তাআলামু লাহু সামিয়্যা, যে আল্লাহ সদৃশ কেউ নেই। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, সূরাতুল ইখলাসে আল্লাহ বলেন যে ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্য কেউ নেই। এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তার মতো বা তার সদৃশ কোনো বস্তু নেই এবং তার সমনামের কেউ নেই, তার অনুরূপ কোনো নেই এবং তার সমতুল্য বা সমকক্ষ কেউ নেই। এটা হলো গিয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে জানিয়ে দিয়েছেন। তৃতীয়ত পরিষ্কারভাবে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন যে তার কোনো উপমা বা তার সদৃশ স্থাপন করা থেকে আমাদেরকে স্পষ্ট ভাষা নিষেধ করেছেন। যেমন সূরাতুল বাকারা আল্লাহ তাআলা কি বলেছেন, ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা, তোমরা আল্লাহর কোন সমকক্ষ বা আল্লাহর সমতুল্য কাউকে নির্ধারণ করো না। এমনি ভাবে সূরাতুন নাহলের 74 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত করেছেন, ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, আল্লাহর কোন উপমা বা কোন সদৃশ কায়েম করো না, আল্লাহর কোন উপমা দিতে যেও না। ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, আল্লাহর কোন উপমা বা কোন তুলনা দিতে যেও না। এই আয়াত এই সকল আয়াত দ্বারা এটুকু প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুরূপ বা সদৃশ কোনো কিছু নেই এবং তার আসমা তার সিফাতের কোন মিসাল কোন উপমা সাব্যস্ত করা যাবে না। এ কারণে সালাফুল সালেহীন রাহিমাহুমুল্লাহ আজমাইন বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন মিসাল দেয় যে বলে যে আল্লাহ অমুকে অমুকের মতো বা আল্লাহর হাত মানুষের হাতের মতো কিংবা এই সেই এই ধরনের যদি কিছু বলে, মোট কথা আল্লাহর কোন সদৃশ কায়েম করতে যায় কেউ, তাহলে তাকে তাকে কাফের বলা হয়েছে, খারিজ আনিল ইসলাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর শেখ নাঈম ইবনে হাম্মাদ আল খুযাঈ রাহিমাহুল্লাহ বলেছেন যে মান শাব্বাহাল্লাহু বিখালকিহি ফাকাদ কাফার, যে যে আল্লাহকে তার সৃষ্টির সৃষ্টির সাথে তুলনা করবে সে আল্লাহকে অস্বীকার করলো, যে আল্লাহকে তার সৃষ্টির সাথে তুলনা করে সে আল্লাহকে অস্বীকার করলো। তার কারণ কি, কেন তাকে এই কাজকে তাকে কুফর কেন বলা হয়েছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে অমান্য করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, তোমরা আল্লাহর কোন মিসাল কায়েম দিতে যেও না, সে মিসাল দিয়েছে, সুতরাং আল্লাহর হুকুম করেছে। আল্লাহ বলেছেন ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা, আল্লাহর কোন সমকক্ষ বানাতে যেও না, সে আল্লাহ সমকক্ষ বানিয়েছে, সুতরাং আল্লাহ স্পষ্ট হুকুমের লঙ্ঘন করেছে। আর দ্বিতীয়ত হইল গিয়ে যে আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, যে আল্লাহ সদৃশ কোন বস্তু নয়, সে সদৃশ কায়েম হয়েছে, সুতরাং সে তার তার অবস্থা এটুকু বলতেছে যে না আল্লাহ বলতেছেন তার মতো কিছু নেই, আর সে আল্লাহর মতো কিছু একটাকে সাব্যস্ত করে বলতেছে যে না আল্লাহর মতো কিছু আছে, সুতরাং সে আল্লাহ বলেছে সেটাকে মিথ্যা সাব্যস্ত করতেছে। এই দুইটা কারণে বলা হয়েছে যে যে আল্লাহর কোন মিথ্যা কায়েম করে কুফর করলো। এই হইল গিয়ে কোরআন কোরআনের প্রমাণ। আর দ্বিতীয়ত আল্লাহর যে কোনো মিসাল নেই বা হতে পারে না, সে তার সপক্ষে বুদ্ধিভিত্তিক প্রমাণ হলো অনেক প্রমাণে রয়েছে। যেমন তন্মধ্যে আমরা বলি যে প্রথম কথা হইল গিয়ে খালিক এবং মখলুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সমগ্র জগতের খালিক সৃষ্টিকর্তা, আর সবকিছু হইল গিয়ে তার সৃষ্টি, সুতরাং সৃষ্টিকর্তা এবং সৃষ্টি এই দুইটা তো কখনই এক হতে পারে না, একটার সাথে আরেকটার উপমা বা উদাহরণ কি করে চলবে। আমরা অন্য সব সে খালেক এবং মখলুকের মধ্যে যত যে পার্থক্য, সে পার্থক্য তো বলে বোঝাবার না, যে কোনো লোক এটা তার ফিতরাত দিয়েই বুঝতে পারে যে খালেক এবং সৃষ্টিকর্তা এবং সৃষ্টির মধ্যে তার ব্যবধান কতটুকু। মানুষের ফিতরাত যে মানবীয় স্বভাব যেটা, সেই স্বভাবই তার বলে দেয়, এটার জন্য কোন চিন্তা ভাবনা করতে হয় না যে খালেক এবং মখলুকের মধ্যে কত কত পার্থক্য রয়েছে, একটার সাথে আরেকটা যে কোনো উদাহরণ বা কোনো উপমা তুলনা চলতেই পারে না। সব কিছু বাদ দিয়ে, অন্য সব পার্থক্য বাদ দিয়ে যদি একটা পার্থক্য একটা একটা পার্থক্য আমরা দেখি যে অস্তিত্বের ব্যাপার, আল্লাহর উজুদ, খালেকের উজুদ আর মখলুকের উজুদ, তাহলে তো সেখানে আকাশ পাতাল কি তার চেয়েও অসীম এবং অশেষ পার্থক্য দেখতে। কারণ আল্লাহর উজুদ হইলে কি চিরন্তন, তিনি আগে থেকেই ছিলেন, এখনো আছেন, চিরকাল থাকবেন। আল্লাহর অস্তিত্ব এবং এই যে খালেক এবং মখলুকের অস্তিত্বের মধ্যে পার্থক্য, আল্লাহর অস্তিত্ব আগে থেকেই ছিল, এখনো আছে, অনাদিকাল থাকবে। পক্ষান্তরে মখলুকের অস্তিত্ব দেখা যায় যে তার অস্তিত্ব এ সময় ছিল না, এখন আছে, কিছুদিন পরে আর থাকবে না। এক অস্তিত্বের ব্যাপারে যদি এত পার্থক্য, তাহলে যে জিনিসের তার অস্তিত্ব ছিল না আবার থাকবে না, ওই জিনিসকে ওই জিনিসের সাথে ওই জাতের ওই সত্তার তুলনা কিভাবে করা যেতে পারে, যে সত্তা আগে থেকেই ছিলেন, আছে, চিরকাল থাকবেন, অনাদি থাকবেন, কোন তুলনাই হতে পারে না। এটা আমাদের ফিতরাতই বলে দেয়, এটার জন্য কোন ইলমের প্রয়োজন নেই। তারপরে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাত গুলা আর মানুষের যে সিফাত গুলা, একটু আমরা যদি চিন্তা করি বা আল্লাহর আয়াতের মধ্যে যদি আমরা একটু চোখ বুলাই, তাহলে দেখা যায় যে এর মধ্যে কত ডিফারেন্স। আল্লাহর সিফাত, খালেকের সিফাত এবং মখলুকের সিফাত, সিফাতের মধ্যে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুজাদালার এক নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ঘটনা সম্পর্কে আয়াত, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله والله يسمع تحاوركما ان الله سميع بصير, যে আল্লাহ শুনেছেন কাউলাল্লাতি তুজাদিলুকা ফি যাওজিহা, যে ওই মহিলার কথা যে মহিলা তার স্বামী সম্পর্কে আপনার সাথে বিবাদে লিপ্ত হয়েছেন, ওয়াতাশতাকি ইলাল্লাহ, এবং আল্লাহর কাছে শিকায়ত করেছেন, আল্লাহু ইয়াসমাউ তাহাকুরাকুমা, তোমরা তোমাদের এই আলোচনা আল্লাহ শুনেছেন। তো এই এই যে ঘটনা, এই ঘটনা সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে এইটা এই যে কথাবার্তা বা এই যে আল্লাহর রসুল এবং তার সম্মানিত স্ত্রী উম্মাহাতুল মুমিনিনের মধ্যে যে কথা হয়েছে, এটা হয়েছে গড়ের মধ্যে লুকিয়ে ছুপিয়ে কথা। সে কথা আল্লাহ সুবহান তাআলা আরশের উপরে থেকে সে কথা শুনেছেন, যেটা একমাত্র আল্লাহর জাতের দ্বারাই সম্ভব ওটা শোনা, বাহিরের কোন মানুষ সে কথা শোনার কথা নয়, শুনতে পারবেও না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাটা শুনেছেন, যে কথা তারা খুব চুপি চুপি নিরিবিলি ঘরের মধ্যে যে কথা বলেছেন, এবং অতঃপর আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন নবীকে যে আমি তোমাদের এই কথাবার্তা আমি শুনেছি। তা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আলহামদুলিল্লাহ আল্লাযি ওয়াসিআ সামউহুল আসওয়াত, যে আল্লাহ আল্লাহ যে এত তার যে শোনার শ্রবণ শক্তি এত ব্যাপক এত বিস্তৃত, যেটা কোনো মানুষ কি করতে পারে না, যে গুণটা কোনো মানুষের মধ্যে যে গুণের কিয়দাংশ হতে পারে না, সিফাতের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে খালেক এবং মখলুকের গুণ গুণের মধ্যে কখন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখেন, সবকিছু শুনেন, ইদেন যে কালো যে পিপিলিকা গুলো কালো পিঁপড়া গুলোর পায়ের শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন, কিন্তু মখলুক কোন মানুষকে একটা পিপিলিকার পায়ের শব্দ, হ্যাঁ, সেটা যদি তার চোখের সামনেও হয়, তার হাত মধ্যেও যদি একটা পিঁপড়াকে যদি সে হাতেও নেয় এবং ওই পিঁপড়াটা তার হাতে চলে, তাহলে ওই পিঁপড়ার পায়ের শব্দ কি সে শুনতে পাবে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওকা সাবিউ সামাই, সপ্ত আকাশের ঊর্ধ্বে থেকে ওই পিপিলিকার পায়ের শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতেছেন। তো ওই জাতাতে এই মখলুকের এই সৃষ্টির তুলনা, ওই জাতকে সৃষ্টির সাথে কিভাবে তুলনা করা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানে থেকে দেখেন অন্ধকার রাত্রে একটা কালো পিঁপড়ার চলাটাও উনি গতিপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন, ওর চলাফেরা দেখতেছেন, পাহাড়ের নিচে একটা কালো পিঁপড়াও যদি হাঁটে তার চলাফেরাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টিগোচরে রয়েছে, কিন্তু মানুষ কি সেটা বলতে পারবে? তার চোখের আড়ালে যেটুকু আছে সে সম্পর্কে সে কিছু বলতে পারে? বেশি থেকে বেশি না হয় এক মাইল পর্যন্ত দেখে, এর বাইরে তো কিছু না। দেখা যায় যে সবচেয়ে পাওয়ারফুল কোন একটা রাষ্ট্র, হ্যাঁ, একজন বা দুইজন মখলুককে খুঁজতেছে হারিকেন জ্বালিয়ে কয়েক বছর, স্যাটেলাইট দিয়েও খুঁজতেছে কিন্তু এরপরেও তো খুঁজে পাচ্ছে না। তো এদের দেখার শক্তি, এদের দৃষ্টি শক্তি কতটুকু? জলে সবদিকে ফার্স্ট লাইট দিয়ে ওই হারিকেন দিয়ে খোঁজার মতো খুঁজতেছে, কিন্তু এরপরেও অনেক বছর ধরে খুঁজে পাচ্ছে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পিপিলিকাকে যেটা পাহাড়ের কালো পিপিলিকাকে অন্ধকার রাত্রেও সেটাকে দেখেন, তার চোখের অদৃশ্য কিছু নেই, সবকিছু তার চোখের সামনে। ওই জাতের ওই জাতকে এই সাধারণ মখলুকের সাথে কিভাবে তুলনা করা যেতে পারে? যে কেউ বলবে যে আল্লাহর শ্রবণ আল্লাহ আল্লাহর দৃষ্টি হইলে যে মানুষের দৃষ্টি নেই, মানুষ যেভাবে দেখে আল্লাহ ওইভাবে দেখেন, আল্লাহর দেখাকে মানুষের সাথে কিভাবে তুলনা করবে? এটা কি কোনো অবস্থায় যুক্তিসঙ্গত হতে পারে? ওয়া কুরসিয়্যু আস-সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর সিংহাসন, আল্লাহর রাজত্ব, আল্লাহর কুরসি আকাশ এবং জমিন ব্যতীত এতই ব্যাপক, কিন্তু ওই সিফত এই গুণ কি কোন মখলুকের মধ্যে আছে? যত বড় শক্তিশালী শক্তিশালী দেশই হয় না কেন, আর কারো রাজত্ব যত শক্তিশালী হয় না কেন দুনিয়ার মখলুকের মধ্যে, কিন্তু তারপরেও দেখা যায় যে তার বিমান অন্যের আকাশ দিয়ে গেলে তার পারমিশন লাগে। কোথাও অন্য কোন অন্য কোন জায়গায় গিয়ে অ্যাটাক করতে হলে কি পার্শ্ববর্তী দেশের পারমিশন লাগে, কিন্তু আল্লাহর কোনো কিছু করতে হলে তার কি কারো কাছ থেকে পারমিশন নিতে হয়? সবকিছুর রাজত্ব সমগ্র জগতের হলেন তিনি। কোনো কিছু করতে হলে যার কাউকে জিজ্ঞেস করতে হয় না, কারো অনুমতি নিতে হয় না, কারো তো আক্কা করতে হয় না, কারো আক্কা করতে হয় না, সবকিছু হয় তার কোন এবং কোনের বদৌলতে হয়ে যাও বা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আজকে বাংলাদেশের দৃষ্টি দিতে চান তাহলে বাংলাদেশে কেন যে কোনো দেশে দুনিয়ার যে কোনো জায়গায় আজকে দিতে হইলে ওই দেশের কি কারো পারমিশন লাগবে? কিন্তু মাহলুকের অবস্থা হইল কি যে একটা সাধারণত এক দেশ থেকে আরেক দেশে ঢুকতে হলেও পারমিশন দরকার। তো ওই জাতের এই সাধারণ মখলুকের তুলনা এই ওই জাতকে এই সাধারণ মখলুকের সাথে কিভাবে তুলনা করা যাবে সেটা বিবেক সঠিক বিবেক বা বুদ্ধি কোনো অবধি সেটাকে যুক্তিসঙ্গত বলে মনে করে না। এরপরে যেমন আমরা দেখি যে মানুষের মধ্যেও অনেক সময় যেমন সবাই মানুষ কিন্তু ওই মানুষের মধ্যেও কেউ আছে অন্ধ, কেউ আছে বুবা, কেউ কানে কম শুনে, কেউ বেশি দেখে, কেউ কম দেখে, কারো হাত ভাঙ্গা, কারো পা ভাঙ্গা, কিন্তু এরপরেও সবাই মানুষ। এরপরেও এদের সবার নাম হইল কি যে এরা সবাই মানুষ। ওই নাম এক হওয়া তাদের এক জাতের একাতের একই প্রজাতির হওয়া সত্ত্বেও তাদের মধ্যে দেখা যায় অনেক ডিফারেন্স। চক্ষুষ্মান লোককে যে অন্ধ তার মতো, যে চোখে দেখা কি অন্ধের সাথে কোন তুলনা দেয়া যায়? হালিয়াস্তাবিল আমা ওয়াল বাসির, চক্ষুষ্মান ব্যক্তি এবং যে অন্ধ এরা দুইজন কি সমান? একজনকে কি আরেকজনের সাথে তুলনা দেয়া যাবে? অবশ্যই না। তো যেখানে মখলুকের মধ্যে একই নামের অধিকারী হওয়া সত্ত্বেও তাদের মধ্যে রয়েছে অনেক অনেক পার্থক্য, একজনের সাথে আরেকজনের তুলনা চলে না। তাহলে খালেক এবং মখলুক মখলুককে মখলুকের সাথে কিভাবে তুলনা করা যাবে এটা সাধারণ কমন সেন্স যার মধ্যে আছে, হ্যাঁ, সেও এটাকে মেনে নিতে পারবে না এবং টুকু বলবে না। আর আরেকটা কি হইল কি যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তামসিল, আল্লাহর উদাহরণ, আল্লাপমা কিংবা আল্লাহর আকার আকৃতি নির্ধারণ থেকে এই কারণেই নিষেধ করা হয়েছে। এর আরেকটা বিশেষ কারণ যে ওই আকার আকৃতি নির্ধারণ করা বা উদাহরণ দিয়াতেই অনেক সময় মানুষ শিরকে নিপতিত হয়। যেমন ওয়াসানিজ্জুন জেলা মূর্তি পূজারী প্রতিমা পূজারী যারা, এরা দেখা যায় যে 100 লেজ দিয়ে কিংবা 6 হাত 6 পা দিয়ে এক একটা কি করতেছে আকৃতি নির্ধারণ করতেছে, এক এক দিয়ে এক এক কাজের জন্য নির্ধারণ করতেছে, তাদের ইচ্ছা মতো খেয়ালখুশি মতো ওই তাদের প্রতিমা দেবতা তারা বানাইতেছে। আল্লাহর জাত আল্লাহর সত্তা এই সব কিছু থেকে পাক, কৃত পবিত্র, তার কোনো আকার আকৃতি নির্ধারণ করা না, তার আকৃতি কেমন সেটা একমাত্র তিনিই জানেন, তার উদাহরণ একমাত্র তিনি, আল্লাহ হরণ আল্লাহ, আল্লাহর মতো কিছু নেই, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া আস-সামিউল বাসির। সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাত তথা সালাফে সালেহীনের আকীদা হলো যে আল্লাহর আসমা এবং সিফাতের যেভাবে কোনো আকার নির্ধারণ করা যাবে না, তেমনি আল্লাহর গুণাবলীকে আল্লাহর নাম বা গুণাবলীকে গুণাবলীর কোনো তুলনা বা কোনো সদৃশ স্থাপন করা যাবে না। এখন একটা প্রশ্ন হতে পারে যে এই যে তুলনা বা উপমা সেটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনেকে দিয়েছেন, আর আমরা তো রাসূলের কথাকে মানা আমাদের জন্য কর্তব্য। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাকুম তারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বদর লা তুদাম্মুনা ফি রুয়াতিহি, যে তোমরা অচিরেই তোমাদের পালনকর্তাকে দেখবে যেভাবে দেখবে তা দেখো তোমরা চন্দ্রকে চোদ্দই রাখে, কামা তারাউনাল কামার লাইলাতাল বদর, মন করে দেখো তোমরা চন্দ্রকে চোদ্দই রাখে পূর্ণিমা রাখে, লা তুযাম্মুনা ফি রুয়্যাতিহি, সেই চন্দ্রকে দেখতে যেভাবে তোমাদের কোনো অসুবিধা হয় না, হ্যাঁ আল্লাহকে দেখতে তোমাদের কোনো অসুবিধা হবে। এখানে প্রশ্ন হতে পারে, কারো প্রশ্ন জাগতে পারে মনে, যে এখানে তো রসুল একটা উপমা দিলেন যে আল্লাহকে দেখবে যেভাবে চন্দ্রকে দেখো, হয়তো কারো মনে প্রশ্ন দেখা দিতে পারে যে এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে এই যে চন্দ্রের সাথে একটা তুলনা দিচ্ছে। তো এরপরে যেমন অন্য একটা হাদিসে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন তার আকৃতিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন তার আকৃতিতে, তার আকৃতিতে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, এখানে আদমের আকৃতিকে তার আকৃতিতে তার সাথে একটা তুলনা দেওয়া হয়েছে, তার আকৃতিতে যে তার আকৃতিতে আল্লাহর আকৃতিতে। তো প্রশ্ন হতে পারে যে এখানে তো আদমের সূরা আল্লাহর সূরাতের সাথে তুলনা করা হইল, এইসব কথা তো নবীর কথাই, তো আমরা কেন তুলনা করব না বা কেন কোন উপমা দেব আল্লাহর সিফাতের সাথে? এই প্রশ্নগুলো যদি কারো মনে আসে তাহলে তাকে প্রথমে মনে করতে হবে যে এই প্রশ্ন তার মনে জাগার পিছনে হয়তো কারণ হতে পারে যে তার জ্ঞানের স্বল্পতা কিংবা বুঝার অজ্ঞতা, বুঝার গণ্ডগোল অথবা জ্ঞানের স্বল্পতা অথবা কোরআন এবং সুন্নার ইলিম সম্পর্কে তার অজ্ঞতা, আর এগুলো যদি না হয় তাহলে হয়তো এ ধরনের যদি কারো মনে প্রশ্ন জাগে তাহলে হয়তো বুঝতে হবে যে তার নিয়তের মধ্যে কোনো গণ্ডগোল আছে, তার ইন্টেনশন ভালো না। এটা হলো কি প্রথম কথা, যদি যদি এই সময় এ ধরনের কোন প্রশ্ন কারো মনে জাগে তাহলে আগে তার এই বিষয়গুলো খেয়াল করতে হবে। তার কারণ হলো যে আল্লাহ তাআলার কথা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রসুলের কথা পক্ষান্তরে আল্লাহরই কথা, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা তার মঙ্গলা বলেননি, তার হাওয়া থেকে বলেন না, তিনি যা বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এটা তার প্রতি ওয়াহীকৃত, এটা ওয়াহী। কোরআন যেভাবে আল্লাহর পক্ষ থেকে, সুন্নাটাও আল্লাহর পক্ষ থেকে। সুতরাং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা এবং আল্লাহর কথা কখনো কন্ট্রাডিক্টরি হতে পারে না। এখন এই যে হাদিস, এই দুইটা হাদিস বা আরো যে সকল হাদিসে বিভিন্ন উপমা দেয়া হয়েছে, সে তার বাহ্যিক অর্থ থেকে যদি কেউ মনে করে যে এখানে তো উপমা দেয়া হইল আল্লাহর সিফাতের, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এই উপমা দিলেন যে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বদর, যে তোমরা আল্লাহ দেখবে যেমন করে দেখো চন্দ্রকে, আর ওইদিকে আল্লাহ বলতেছেন লাইসা কামিসলিহি শাইউন, যে আল্লাহর কোনো সাদৃশ্য নাই তার মতো কোনো বস্তু। তো এই দুইটা কথা কন্ট্রাডিক্টরি। এই ক্ষেত্রে যার মনে এই ধরনের কোন প্রশ্ন বা সংশয় দেখা দেবে তাকে করতে হবে প্রথমে এই বিশ্বাস পোষণ করতে হবে যে আল্লাহর কথা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনো কন্ট্রাডিক্টরি হতে পারে না, কুল্লুম মিন ইনদিল্লাহ, আল্লাহর কথা রসুলের কথা সবই আল্লাহর পক্ষ থেকে, হ্যাঁ সবই আল্লাহর পক্ষ থেকে। আর যদি এ ধরনের কোন বিষয় কারো জ্ঞানের স্বল্পতার কারণে কিংবা অজ্ঞতার কারণে যদি কেউ এ ধরনের সংশয় কারোর মধ্যে দেখা দেয় তাহলে তার ক্ষেত্রে ওয়াজিব হলে সে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই নির্দেশ পালন করবে যেটুকু তিনি বলেছেন যে হুয়াল্লাযী আনযালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত হুন্নাল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِهِ كُلٌّ مِنْ عِنْدِ رَبِّنَا وَمَا يَدْرِي إِلَّا أُولُو الْأَلْبَابِ سُورَةُ الْعِمْرَانِ আয়াত নম্বর সাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তিনি কি করেছেন আপনার প্রতি, নবী আপনার প্রতি তিনি কিতাব নাযিল করেছেন, এর মধ্যে কিছু আয়াত আছে মুহকাম যেগুলো অত্যন্ত সুস্পষ্ট, এগুলো হইল উম্মুল কিতাব, এগুলো হইল কোরআনের মূল। ও উখারো মুতাশাবিহাত, কিছু আয়াত আছে যেগুলো মুতাশাবে, যেগুলোর অর্থ মানুষ সহজে বুঝতে পারে না। তো যার অন্তরের মধ্যে গুমরাহি রয়েছে, যাদের হৃদয়ে গুমরাহি রয়েছে, তারা কি করে ওই মুতাশাবে যে আয়াত গুলার অর্থ বুঝে যায়, যে বাক্যগুলার অর্থ বুঝে যায় না, তারা ওইগুলার পিছনেই ছুটে, শুধু ওইগুলাই খুঁজে। মুহকাম গুলো বাদ দিয়ে, সুস্পষ্ট বিধান গুলোকে বাদ দিয়ে ওই অস্পষ্ট বাক্যগুলোকেই তারা থাকে। এটা কেন করে তারা? ফিতনার জন্য। আল্লাহ বলতেছেন ওয়ামা ইয়ালামু তাআউইলাহু ইল্লাল্লাহ, এগুলোর সুস্পষ্ট ব্যাখ্যা একমাত্র আল্লাহই জানে। আর যারা ওয়ার্রাসিখুনা ফিল ইলম, যারা ইলমের মধ্যে সুদৃঢ়, তারা এই সমস্ত আয়াতের ব্যাপারে, এই যে অস্পষ্ট অর্থ বোধক আয়াতগুলোর ব্যাপারে প্রকৃত আহলুল ইলম যারা, তারা কি বলেন? আমান্না বিহি, তাদের কথা হলো কি আমরা এগুলোর উপরে বিশ্বাস করি, ইমান এনেছি। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, তাদের কথা হলো সবই হলো আল্লাহর পক্ষ হতে। তো এ ধরনের কনফিউশন যদি কারো জাগে, তাহলে তার উচিত এই এইটুকু বলা আমান্না বিহি, আমি এটাকে বিশ্বাস করলাম, এবং যাই কোরআন এবং সুন্নাহ সবই আল্লাহর পক্ষ থেকে। কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আয়াত মুহকাম হোক, সুস্থ আয়াত হোক, কিংবা অবোধগম্য বা অস্পষ্ট কোন বাক্য যদি হয়, সবই হলো আল্লাহর পক্ষ থেকে, বিশ্বাস করতে হবে প্রথমত। দ্বিতীয়ত আমরা যে এই যে হাদিসে যেটুকু বলা হয়েছে, এখন আমরা এটা যে উত্তর যেটা সেই উত্তরে যাই। হাদিসে বলা হয়েছে ইনকুম শাকারাউনা রাব্বাকুম, তোমরা অচিরেই দেখবে তোমাদের পালন কর্তাকে, যেমন করে দেখো তোমরা চন্দ্রকে, যেটা দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় না। এখানে মূলত যদি কেউ চিন্তা করে, এবং যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান করেছেন, সে একটু চিন্তা করলেই দেখবে যে এই হাদিসটা লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বাসির, এই আয়াতের সাথে এটা কোনো অবস্থাতেই কন্ট্রাডিক্টরি না। কেমন করে না? এখানে উদাহরণ কাকে দেয়া হয়েছে? আল্লাহকে কমরের সাথে, আল্লাহকে চন্দ্রের সাথে উদাহরণ দেয়া হয়েছে, না এখানে দেখার উদাহরণ রয়েছে? আল্লাহকে দেখা কিভাবে দেখবে? যেভাবে চন্দ্রকে দেখো। এখানে তুলনা করা হয়েছে দেখাকে দেখার সাথে, দৃশ্যমান বস্তুকে দৃশ্যমান বস্তুর সাথে তুলনা করা হয়নি। এটুকু বলা হয়নি যে তোমরা আল্লাহকে জেনে চন্দ্রের মতো, তোমরা ওই আল্লাহকে দেখবে যিনি চন্দ্রের মতো, এইটুকু তো বলা হয়। বলা হয়েছে তোমরা আল্লাহকে দেখবে সেভাবে যেভাবে তোমরা দেখো চন্দ্রকে। এখানে মূলত তুলনা করা হয়েছে দেখা, প্রত্যক্ষ করা, এই বিষয়টাকে দেখার সাথে, আল্লাহকে দেখাকে তুলনা করা হয়েছে চন্দ্রকে দেখার সাথে। এখানে যে কাজ দেখা, যে কাজ, ওই কাজের তুলনা করা হয়েছে ওই আরেকটা কাজের সাথে। কিন্তু দৃশ্য, দৃশ্যমান বস্তু আল্লাহকে চন্দ্রের সাথে এখানে তুলনা করা হয়নি, অর্থটাই সেটা পরিষ্কার বলে দিচ্ছে। তারপরে যেমন ওই দ্বিতীয় হাদিস যেটুকু বলছে, ইন্নাল্লাহা খালাকা আদমা আলা সুরাতিহি, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করছেন তার আকৃতিতে। এখানে আলা সুরাতিহি, আল্লাহর সুরাতে, আল্লাহর আকৃতিতে বলতে কি বোঝানো হয়েছে? এর অর্থ হলো যে যেমন সুরা, সুরা বলতে আমরা কি বুঝি? সুরা হলো কি ওই আকৃতি বা এইটার মতো আকৃতি বা মত। যেমন আমরা ওই যে একটা কাগজ যদি ফটোস্টেট করি, তো এটাকে সুরা বলা হয়, ফটোকপি বলা হয়, কারণ ওইটা ওইটার মতো। কিন্তু এখানে আমরা দেখি যে একটা ফটোকপি, একটা কাগজের বা একটা ডকুমেন্টের ফটোকপি আমরা নেই, তাহলে যদিও অরিজিনাল কপিতে যে যা কিছু লেখা আছে ফটোকপিতে তাই থাকে, কিন্তু তারপরেও কথা রয়ে যায় এইটুকু যে সেল সাপোর্ট যেগুলা মারা হয় ওইগুলা কি অরিজিনালি আসে না ফটো হয়েই আসে? দুইটা কখনো সমান হতে পারে না। যেটার সাথে যেটার তুলনা করা হবে যার সাথে তুলনা করা হবে কিংবা যাকে তুলনা করা হবে এই দুটা উভয়ে সব দিক থেকে এক হতে পারে না। নতুবা তো ফটোকপি এই যে মানে কলেজ ইউনিভার্সিটিতে ভর্তির সময় সার্টিফিকেট আর কপি দিলেই চলতো, ওইগুলো মূল কপি চাই কেন? আর ফটোকপি দিলেও বলে যে ওইগুলো অ্যাটাচেট হতে হবে, চাকরির ক্ষেত্রেও ঠিক তেমনি। তো কখনো সুরা এইটা এই জিনিসটা একটা বস্তু আরেকটা বস্তুর মতো, এই পাতারা সর্ব থেকে একটা আরেকটার মতো একদম হুবহু হওয়া প্রমাণ করে না। যেমন বিষয়টা আমাদের কাছে আরেকটু স্পষ্ট হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আউয়াল একটা হাদিসে রয়েছে যে ইন্না আউয়াল জুমরাতিন তাদখুলুল জান্নাহ আলা সূরাতিল কমর, ইন্না আউয়াল জুমরাতিন তাদখুলুল জান্নাহ আলা সূরাতিল কমর, বেহেশতে সর্বপ্রথম যে দলটি প্রবেশ করবে তারা হবে আলা সূরাতিল কমর, এরা চন্দ্রের আকৃতিতে হবে। এখন এখানে যারা বেহেশতে প্রথমে প্রবেশ করবে তারা চন্দ্রের মতো হবে, চন্দ্রের মতো হবে, চন্দ্রের আকৃতিতে হবে। এই যে এখানে সূরাতিল চন্দ্রের আকৃতিতে বা চন্দ্রের মতো বলে যে যেটুকু বোঝানো হয়েছে, এখানে কি আমরা এইটুকু বুঝি যে চন্দ্রের মতো, চন্দ্রের যেভাবে কোনো হাত নাক মুখ এগুলো নেই, ওই বেহেশতে প্রথমে যারা প্রবেশ করবে ওদের হাত মুখ কিছুই থাকবে না, চোখ মুখ কিছুই থাকবে না, হাত পা থাকবে না, এরা কি পাথরের মতো হবে? এটা তো কেউ বলবে না, অবশ্যই তারা মানুষের মতো হবে। তাহলে এখানে বলা হলো আলা সূরাতিল কমর, যে চন্দ্রের মতো, চন্দ্রের আকৃতি হবে। এখানে চন্দ্রের আকৃতি বলতে কি বোঝানো হয়েছে? যে এরা চন্দ্রের মতো উজ্জ্বলতার দিক থেকে, উজ্জ্বলতার দিক থেকে এরা চন্দ্রের মতো হবে, এতই উজ্জ্বল। সব দিক থেকে যদি এরা চন্দ্রের মতো হয়ে যায় তাহলে তো এরা আর বেশি থাকবে না, পাথর হয়ে বেহেশতে ঢুকবে, এটা তো কেউ বলে না। সূরাতিল কমর বলতে এখানে কি বোঝানো হয়েছে? যে তারা চন্দ্রের উজ্জ্বলতা, তাদের মধ্যে উজ্জ্বলতা থাকবে। খালাকাল্লাহু আদমা আলা সূরাতিহি, আল্লাহ আদমকে সৃষ্টি করছেন তার আকৃতিতে। এখন তার আকৃতিতে বলতেও যে সব দিক থেকে তার আকৃতিতে, এমন এই অর্থ বোঝানো হয়নি। যেমন করে এই যে দুইটা উদাহরণ আমরা দিলাম, এই উদাহরণে সর্বদিক থেকে যে একটা আরেকটার মতো হতে হবে, একটা আরেকটার আকৃতি এবং প্রকৃতি হতে হবে, তা প্রমাণ করে না। দ্বিতীয়ত এখানে আরেকটা উত্তর হল যে আলা সূরাতিহি, আল্লাহ তার আকৃতিতে কি করেছেন। যেমন কোরআনে করিমের সূরাতুল হিজরের একটা আয়াতে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া নাফাখতু ফীহি মির রূহি, তার মধ্যে আমি আমার রূহ ফুৎকার করলাম, ফুঁকে দিলাম। নাফাখতু ফীহি, আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিলাম। তো এর অর্থ কি এটা যে নাফাখতু ফীহি মির রূহি, আমার রূহের একটা অংশ তার মধ্যে ঢুকিয়ে দিলাম, এর অর্থ কি এটা? এটা এই কথা কেউ বলেন না। এর অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফাক্তু ফীহি মির রূহি, তার মধ্যে আমি আমার রূহ ফুঁকে দিলাম, অর্থ হলো কি তার রূহটাকে আমি সৃষ্টি করলাম। কিংবা যে রূহ আমার সৃষ্টি, সেই রূহ আমি তাকে প্রদান করলাম, আমার সৃষ্টি করা রূহ তাকে প্রদান করলাম, এর অর্থ। তো আলা সূরাতিহি ক্ষেত্রেও এখানে যে আলা সূরাতি আল্লাহর আকৃতিতে বলতে আল্লাহ সৃষ্ট আকৃতিতে, আল্লাহ সৃষ্ট আকৃতিতে সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তার সৃষ্ট যে কাজ সেটা আরই যেমন আমরা দেখি কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়া লাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম ثم قلنا للملائكه اسجدوا لادم, يعني আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অতঃপর ثم صورناكم, অতঃপর আপনাকে আকৃতি প্রদান করেছি, গঠন আকৃতি প্রদান করেছি, এরপরে ثم قلنا للملائكه اسجدوا لادم, এরপরে আমি ফেরেশতাদেরকে বললাম যে তোমরা আদমকে সিজদা করো। তো এখানে ثم صورناكم সবর্ণাকুম, আমি তোমাদেরকে আকৃতি প্রদান করেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে তার আকৃতিতে পয়দা করেছেন, সৃষ্টি করেছেন। তো এর অর্থ হল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে আকৃতি দান করেছেন, আলা সূরাতিহি, আলা সূরাতিহি, এত হল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আকৃতি দান করেছেন। যে যে অর্থটা স্পষ্টভাবে সূরাতুল আরাফের 11 নম্বর আয়াতে স্পষ্ট বলা হয়েছে যে ওয়ালাকাদ খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অতঃপর তোমাদেরকে আকৃতি দান করেছি। তো ওই যে আকৃতি, আদমের যে আকৃতি, সে আকৃতি তো আল্লাহই দান করেছেন। সুতরাং আল্লাহর দানা, আল্লাহর সৃষ্ট আকৃতি, ওইটা তো আল্লাহরই আকৃতি। সুতরাং এটুকু বুঝার কোন অবকাশ নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে হুবহু তার আকৃতিতেই সৃষ্টি করেছেন, এর অর্থ এটা না। কারণ তার মতো হওয়া সব দিক থেকেই যে তার মতো হত কথা প্রমাণ, তাই না? এটা হলো কি প্রথম জবাব। দ্বিতীয় কথা হলো কি যে এই হাদিসের অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করেছেন এবং তাকে তিনি সৃষ্টি করা আকৃতি দান করেছেন। আদমের যে আকৃতি সেটা আল্লাহ সৃষ্টি, তো আল্লাহর সৃষ্টি আকৃতি সেটা আল্লাহর আকৃতি। যেমন আমরা দেখি যে বাইতুল্লাহ আল্লাহর ঘর, বাইতুল্লাহকে বাইতুল্লাহ আমরা বলি। অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কাজের সম্পর্ক তার সাথে করেছেন, সেই কাজের যে গুরুত্ব, সেই কাজের ফজিলত বোঝানোর জন্য অনেক বিষয়কে, অনেক কাজকে তিনি তার নিজের দিকে সম্পর্কিত করেছেন। যেমন বাইতুল্লাহ, বাইতুল্লাহ ওই ওই যে ঘর যেটা, হ্যাঁ, বাইতুল্লাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই চার রাত কাটাইছেন না, ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসবাস করেন। বাইতুল্লাহর অর্থ হলো আল্লাহর ঘর, ওইখানে কি আল্লাহ থাকেন? কিন্তু এরপরে এটাকে কেন বাইতুল্লাহ বলা হয়? যে ওইটা, ওই ঘরটা আল্লাহর কাছে অত্যন্ত প্রশংসিত, অত্যন্ত সম্মানিত, ওই ঘরের একটা গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে, যার কারণে ওইটাকে বাইতুল্লাহ বলা হয়। সালেহ আলাইহিস সালাম কওমে সামুদের প্রতি প্রেরিত নবী সালেহ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা স্বরূপ একটা উটনি দিয়েছিলেন। হ্যাঁ, কোরআনে কারিমে সেটাকে বলা হয়েছে নাকাতুল্লাহ, আল্লাহর উটনি। ওই উটনিটা কি আল্লাহর ছিল না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালেহ আলাইহিস সালামকে দিয়েছিলেন মুজিজা হিসাবে? ওইটা তো আসলে ছিল, ওইটা তার সালেহ আলাইহিস সালামের উটনি, কিন্তু কোরআনে কারিমে ওইটাকে বলা হয়েছে নাকাতুল্লাহ, আল্লাহর উটনি। কেন বলা হইল? যেহেতু ওইটা সালেহ আলাইহিস সালামের প্রতি মুজিজা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। এটার যে তাৎপর্য, এটার গুরুত্ব, এটার ফজিলত জানার জন্যই ওইটাকে আল্লাহর সাথে সম্বন্ধযুক্ত করা হয়েছে, বলা হয়েছে নাকাতুল্লাহ। এইভাবে আলা সূরাতিহি বা আলা সূরাতিল্লাহ, আল্লাহর আকৃতিতে বলতে আল্লাহর আকৃতি দিকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আদম আলাইহিস সালামের আকৃতি তথা গোটা সৃষ্ট বস্তুর আকৃতি প্রদান করেছেন, তাই ওই কাজটাকে অত্যন্ত মহিমান্বিত, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাজকে নিজের সাথে সম্বন্ধযুক্ত করে বলেছেন আলা সূরাতিহি, যে তার আকৃতিতে। সুতরাং এটাকে এখানে অন্য কিছু বোঝার অবকাশ নেই। এই হইল আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আল্লাহর আসমা এবং সিফাতের ক্ষেত্রে, যার মোট কথা হলো যে আমরা সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাত আছে সেগুলোকে বিশ্বাস করব, যেগুলো আল্লাহ নিজে নিজের জন্য সাব্যস্ত করেছেন, যে নাম বা গুণাবলী গুলো, কিংবা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যে সকল গুণাবলী বর্ণনা করেছেন তাতে কোনো পরিবর্তন করব না, পরিবর্তন করব না, সংযোজন করব না, বিয়োজন করব না, আর বেগাইরে তাহরিফিন ওয়ালা তাকিল, এবং এগুলোকে অনর্থক বা অর্থহীন সাব্যস্ত করব না, কিংবা এগুলোর কোনো আকার নির্ধারণ করব না, এগুলোর কোনো উপমাস বা সদৃশ নির্ধারণ করব না। বাল ইউমিনুনা বিআন্নাল্লাহ সুবহানাহু লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আহলে সুন্নাহ ওয়াল জামাতরা কি করেন? তারা বিশ্বাস করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো তার সদৃশ কোনো কিছু নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তো আহেবাতি ফিল্লাহ, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই আমরা রাখি। আপনাদের অনেক কষ্ট হয়েছে, বারাকাল্লাহু ফিকুম ওয়া নাফানি আল্লাহু ওয়া ইয়াকুম জামিআ।